exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
বছরের শেষ দিনে সবাইকে স্বাগত কুয়াশায়। আর একটু পরেই শুরু হচ্ছে নতুন বছর, এবং নতুন বছরের জন্য রইল নববর্ষের অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা। এই নিয়ে পরে আরো কথা হবে। যাওয়ার আগে আজকে বছরের শেষ দিনে কুয়াশা এক্সপ্রাইসে সত্য ঘটনা যেটা শুনবেন সেটা হচ্ছে সিরিয়াল কিলার জেফ্রি ডেমার, আর তারপরে রয়েছে কুয়াশার আরেকটি গল্প। কুয়াশা এক্সপ্রাইস এবং কুয়াশা শেষ হবার পর যে খবরটা দিয়ে যাব তার আগে চাচ্ছি আরেকবার দিতে খবরটি। আপনারা জানেন পুরনো খবর, কিন্তু বছরের আজকে শেষ দিন, তাই এই বছরের শেষবারের মতন বলা হচ্ছে এই কথাটি, আগামী বছর হয়তো শুনবেন আবার। সেটা যে কুয়াশা চলছে স্ক্রিপ্ট লেখার বা গল্প লেখার প্রতিযোগিতা। আপনারা যারা গল্প পাঠাতে বা স্ক্রিপ্ট পাঠাতে ইচ্ছুক তারা পাঠিয়ে দেবেন গল্প কুয়াশা 89.2@gmail.com। আমি ঠিকানাটি আবার বলছি, কুয়াশা 89.2@gmail.com। আর যারা ইমেলে পাঠাতে চান না তারা সরাসরি এবিসি রেডিওর অফিসে এসে জমা দিয়ে যেতে পারেন। আর একটা কথা হচ্ছে যে যদি স্ক্রিপ্ট আকারে পাঠান তবে অবশ্যই সেটা হতে হবে 7,500 থেকে 8,000 শব্দের মধ্যে। আর গল্প পাঠালে কিছুটা কম হলেও চলবে, আমরা সেটা থেকে স্ক্রিপ্ট তৈরি করে নেব। তো এই ছিল কুয়াশার ভক্তদের জন্য বা কুয়াশার লিসেনারদের জন্য খবর, এবং পুরস্কার তো রয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের একজন কন্টেস্টেন্ট যিনি প্রতিযোগিতায় জয়ী হয়েছেন তার গল্প আমরা অন এয়ার করেও ফেলেছি। তো আপনি বা সুযোগ হারাবেন কেন, আপনার যদি লিখবার ক্ষমতা থাকে বা চমৎকার গল্প লিখতে পারেন বা জানেন প্লিজ পাঠিয়ে দেন কুয়াশা 89.2@gmail.com এই ঠিকানা। আসুন তাহলে শুরু করি আজকে এক্সপ্রাইজ এর সত্য ঘটনাটির নাম আবারও বলে দিচ্ছি, সিরিয়াল কিলার জেফ্রি ডেমার। এক্সপ্রাইজ এর পর আবারও ফিরছি। জেফ্রি ড্যামার এমন একজন যার নির্মমতায় কেঁপে উঠেছিল পুরো বিশ্ব। 17টা খুন, মৃত লাশকে ধর্ষণ করা, মানুষ খুন করে তাদের রক্ত মাংস পুড়িয়ে খাওয়ার মতো ভয়ানক সব কর্মকাণ্ড করেছে সে। এর কোনটাই সাধারণ কোনো অপরাধের ধারায় পড়ে না। জেফ্রি ড্যামার কোনো সাধারণ মানুষ ছিল না, তার অস্তিত্বের কোনো আলাদা নাম দেয়া যায় না। এতটাই পৈশাচিক ছিল সে, মিলাওয়াকিতে তার নিজের একটা অ্যাপার্টমেন্ট ছিল, খুব শুনশান আর নীরব জায়গায়। নিজের মতো করে সাজিয়েছিল তার সে অ্যাপার্টমেন্টটা, সাজিয়েছিল অসংখ্য লাশ আর মানুষের মৃতদেহের এক একটা অংশ দিয়ে। একটা নরকের চেয়েও কোনো অংশেই কম ছিল না সেটা। সেখানে যারাই গেছে আর ফিরে আসেনি, অথবা হয়তো ফিরতেও পেরেছে। সে অ্যাপার্টমেন্টটা ছিল তার খেলাঘরের মতো, মানুষকে নিয়ে খেলত সে। এক একবার ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সে জলজ্যান্ত মানুষকে খুন করত। মানুষের মাথার খুলি দুভাগ করে মগজের ভেতর একটি ছিঁড়ে দিত সে। এগুলো ছিল তার এক্সপেরিমেন্ট। সে নিজেকে শয়তান ভাবত। তার মতে কিছু মানুষের বেঁচে থাকার কোনো মূল্য নেই, তাদের মরতেই হবে। জেফ্রি ড্যামারের গল্প এখানেই শেষ না, বরং বলা যায় কেবল শুরু। এই সেই জেফ্রি ড্যামার যার গল্প শোনার পর এখনো মানুষ রাতের অন্ধকারে একা বের হতে ভয় পায়। তারা ভাবে পথে আবার দেখা হবে না তো জেফ্রি ড্যামারের সাথে। জয়েস ড্যামার এন্ড লাইনেল ড্যামার খুব সুখী একটা দম্পতি, একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। সেই স্কুল থেকে তাদের পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব, তারপর আস্তে আস্তে প্রেম। লাইনেল ড্যামার ছিল ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেদের মধ্যে একজন, আর অন্যদিকে জয়েস ড্যামার ছিল ক্লাসের টপার। শুরুতে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হতো, কেউ কখনো ভাবতেই পারেনি তাদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। সম্পর্ক শুরু হওয়ার পরও সবাই ভেবেছিল এটা খুব বেশি দিন টিকবে না, কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে দিয়ে শেষ পর্যন্ত 1959 সালেই বিয়ে করে ফেলল জয়েস ড্যামার আর লায়নেল ড্যামার। বিয়ের পরে তাদের প্রথম সন্তান হয় একটা ফুটফুটে ছেলে, আর সেই হচ্ছে জেফ্রি ড্যামার। যখন জেফ্রি ড্যামারের জন্ম হয় তখন তার মা বাবা জয়েস ড্যামার আর লায়নেল ড্যামার উইসকনসিনের মিলাওয়াকিতে থাকে। জয়েস ড্যামার আর লায়নেল ড্যামারের প্রথম বিবাহ বার্ষিকীর কিছুদিন আগেই 1907 সালের 21শে মেতে জন্ম নেয় জেফ্রি ড্যামার। জেফ্রি জন্মের পর তার মা বাবা দুজনেই খুব খুশি ছিল। ছোট জেফ্রিকে তার মা বাবা দুজনেই খুব ভালোবাসত। তাদের জন্য সব কিছুর আগে তাদের ছেলের প্রাধান্য ছিল সব থেকে বেশি। ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া, অফিস শেষ করে ছেলেকে সময় দেয়া, ছেলের সব আবদার পূরণ করা, ছোট ছোট জিনিসেও কখনো ছেলেকে মানা করেনি তার মা বাবা। ছোটবেলায় জেফ্রি খুব চটপটে আর চালাক ছেলে ছিল, এলাকায় থাকা তার বয়সী অন্যান্য ছেলে মেয়েদের সাথে বাইরে খেলতে খুব পছন্দ করত। সে ছোটবেলায় খুব কিউরিয়াস ধরনের ছিল, আশেপাশে যেটাই দেখত সেটা নিয়ে বসে পড়ত, কখনো খেলত আবার কখনো খুলে দেখত জিনিসটার ভেতরে কি আছে। জেফ্রি ডেমারের পশু পাখির প্রতি আলাদা একটা আগ্রহ ছিল। তার বাবা বাড়ির আশেপাশে থাকা কুকুর বিড়াল বা পাখি মরে গেলে সেগুলোর হাড় নিয়ে এসে সেগুলো দিয়ে ফসিল বানাত। তার বাবার এই অভ্যাস বা হবিটা তার কাছে খুব মজার মনে হতো, আর সেই থেকে শুরু হয় তার আগ্রহ। বয়স তখন তার মাত্র 4 বছর। ছোটবেলা থেকে মৃত পশু পাখির প্রতি আগ্রহটাই যে বয়স বাড়ার সাথে সাথে এতটা ভয়ানক হয়ে উঠবে এটা কেউ ভাবতেও পারেনি। সবাই জেফ্রি ডেমারের ছোটবেলার আগ্রহটাকে বাকি 10টা বাচ্চার আগ্রহের মতোই রেখেছে। এরই মধ্যে জেফ্রি ডেমারের বাবা কেমিস্ট্রিতে তার পিএইচডি শেষ করে। এর পরপরই তারা পুরো পরিবার নিয়ে চলে যায় ওহাইওতে। ক্লিভল্যান্ড থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত ছোট্ট একটা শহর বাতের একটা বাগান বাড়িতে থাকতে শুরু করে তারা। নতুন শহরে কিছুদিন থাকার পরেই তার বাবা লক্ষ্য করল যে হাসি খুশি আর প্রাণোচ্ছল জেফ্রি ডেমার কিছুটা যেন চুপচাপ হয়ে গেছে। সে এখন আর আগের মতো কারোর সাথে মেশে না, কথা বলে না, এমনকি বাইরে খেলতেও যায় না। তখন তার বয়স মাত্র 7 বছর। নিজের ছেলে জেফ্রি ডেমারের এই অবস্থা দেখে তার বাবা তাকে একটা কুকুরছানা কিনে দিল। জেফ্রি সে কুকুরছানাটির নাম রাখল ফ্রিস্কি। ফ্রিস্কিকে পেয়ে সে খুব খুশি হয়ে যায়। আস্তে আস্তে তার আর ফ্রিস্কির মধ্যে সখ্যতা গড়ে উঠতে শুরু করে। কিন্তু তবুও জেফ্রি ডেমার আর আগের মতো বন্ধু সুলভ হয়ে ওঠে না। তারই মধ্যে জয়েস ডেমার আর লায়নেলের কোলে আসে তাদের আরেকটি সন্তান। জেফ্রি ডেমারকে তার ছোট ভাই নাম রাখতে দেয় তার বাবা মা। তার ভাইয়ের নাম রাখে ডেভিড। যখন জেফ্রির বয়স মাত্র 10 বছর তখন তার মা জয়েস ডেমার খুব অসুস্থ হয়ে পড়ে। সে এতটাই অসুস্থ ছিল যে তাকে বেশ কিছুদিন হাসপাতালে নিয়ে রাখতে হয়েছিল। সুস্থ হতে অনেক সময় লাগে জেফ্রি ডেমারের মা জয়েস ডেমারের। তার মা সুস্থ হওয়ার পর থেকেই তার বাবার সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে। কোথায় যেন তার মায়ের সাথে তার বাবার কিছু একটা মিল ছিল না। তারা সব সময় একজন আরেকজনের সাথে ঝগড়া করেই যেত, আর এর মধ্যে জেফ্রি ডেমারের পশু পাখির প্রতি আগ্রহটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। জেফ্রি ডেমার প্রতিদিন স্কুল থেকে এসেই চলে যেত হাইওয়েতে। সেখান থেকে হেঁটে হেঁটে সে খুঁজে নিয়ে আসত রাস্তায় পড়ে থাকা কিছু প্রাণীর মৃতদেহ। সাধারণত যেসব প্রাণীগুলো রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে সেগুলোই নিয়ে আসত জেফ্রি ডেমার। সে মরা প্রাণীগুলো ঘরে এনে ছুরি দিয়ে কেটে কেটে দেখত সেগুলোর ভেতর কি আছে। আর অন্যদিকে তার বাবা মা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ছেলের দিকে খেয়াল রাখার সময়ই পেত না। অন্যদিকে তারা তাদের ছোট ছেলের প্রতি বেশি কনসার্ন হয়ে পড়েছিল। এটা জেফ্রি ডেমার কিছুতেই মেনে নিতে পারছিল না। তার নিজের ছোট ভাই ডেভিডকে সে সহ্য করতে পারছিল না। জেফ্রি ডেমার খুব কনফিউজ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই বয়সে তার ভেতরকার হরমোন বিকাশ করছিল, যেটাকে আমরা বয়ঃসন্ধিকাল বলে চিনি। এই বয়ঃসন্ধিকালে জেফ্রি ডেমার মৃত পশু পাখি কালেক্ট করে সেগুলি ছুরি দিয়ে কেটে ভেতরে কি আছে সেগুলি দেখত। তার এই স্বভাবটা আস্তে আস্তে তার হরমোনের সাথে মিশে যেতে থাকে। এর মধ্যেই সে বুঝতে পারে যে মেয়েদের প্রতি তার কোনো আকর্ষণ নেই, সে বিশেষভাবে শুধু ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে। আস্তে আস্তে বড় হতে থাকে জেফ্রি। বড় হওয়ার সাথে সাথে তার ভেতরে সেক্সুয়াল আর্জেসও বাড়তে শুরু করে। কিন্তু সে যে ছেলেদের পছন্দ করে এটা কাউকে বলতেও পারে না, কারণ ছোটবেলা থেকে দেখে আসছে একটা ছেলে শুধু একটা মেয়েকেই পছন্দ করতে পারে। তাই এবার সে একটা প্ল্যান বানায়। তার প্ল্যানটা হচ্ছে সে হাইওয়েতে যাবে, সেখানে গিয়ে খুব সকালে যারা জগিং করতে আসে তাদের মধ্যে কাউকে মাথায় ব্যাট দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলবে। তারপর সে তার পাশে শুয়ে থাকবে। কিন্তু সেদিন আর কোন জগার সে রাস্তা দিয়ে যায়নি, পরবর্তীতে সে আর এরকম কোন চেষ্টাও করেনি। স্কুল জীবন শেষ করে সে কলেজে উঠেছে। বয়স বাড়ার সাথে সাথে তার ফ্যান্টাসিগুলো আরো ভয়াবহ হতে শুরু করে। এগুলো তার ভেতরে আরো বাজে প্রভাব ফেলতে শুরু করে। এই ফ্যান্টাসি আর পিপাসা মেটাতে সে মদ খেতে শুরু করে। প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে সে তার বন্ধুর বাসায় গিয়ে ড্রিঙ্ক করত। অন্যদিকে বাড়িতে তার বাবা মা এখনো ঝগড়া করে, কেউই কারোর সাথে থাকতে চায় না। কিন্তু শুধুমাত্র তাদের সন্তানদের জন্য একসাথে থাকতে হয় তাদের। বাবা মা একসাথে থাকলেও বাড়িতে শান্তি নেই। দিনে দিনে তাদের অবস্থা আরো ভয়াবহ হতে শুরু করে। এগুলোর কিছুই মেনে নিতে পারে না জেফ্রি, কারণ তাদের পরিবারটা খুব একটা সুখী ছিল না। ছোটবেলা থেকেই সে এরকমই দেখে এসেছে। এগুলো দেখে সে ভেতর ভেতর আরো ডিপ্রেসড, আরো ক্ষুব্ধ হতে শুরু করে। ক্লাসে জেফ্রি ড্যামার সবসময় একা থাকত, তার কোনো বন্ধু ছিল না, কেউ তার সাথে কথা বলতে আসলেও সে কোনো উত্তর দিত না। কিন্তু হঠাৎ হঠাৎ সে ক্লাসের মধ্যে অদ্ভুত সব আচরণ করত, যেমন ক্লাসে কোনো টিচার না আসলে সে একা একটা বই নিয়ে সামনে চলে গিয়ে টিচারের ভাব করত। ক্লাসের অন্যরা জেফ্রি ড্যামারকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। আস্তে আস্তে সে পুরো কলেজে ক্লাস ক্লাউন নামে পরিচিতি পেয়ে যায়। এরকম করেই শেষ হয় তার কলেজ জীবন। গ্র্যাজুয়েশনের পর অর্থাৎ 1978 সালে জেফ্রি ড্যামারের বাবা মা লাইনেল ড্যামার আর জয়সি ড্যামারের ডিভোর্স হয়ে যায়। তার বাবা তাদের বাড়ি থেকে বের হয়ে কাছেই একটা মোটেলে থাকতে শুরু করে, আর অন্যদিকে তার মা তার ছোট ভাইকে নিয়ে তাদের আগের বাড়ি উইসকনসিনে চলে যায়। জেফ্রি ড্যামার একা রয়ে যায় তাদের বাড়িতে। জেফ্রি ড্যামারের ভেতর বাকি দশজনের মতো সেক্সুয়াল ফ্যান্টাসিস ছিল, কিন্তু তারগুলো একটু ভিন্ন। সে তার প্রেমিক বা পার্টনারকে মৃত হিসেবে পেতে চায়, আর তাই বাড়িতে একা থাকার সুযোগটা সে কাজে লাগায়। কিছুদিন পরেই জেফ্রি ড্যামার রাস্তা থেকে একজন হিচ হাইকারকে তার বাড়িতে নিয়ে আসে। সে ছিল 18 বছর বয়সী স্টিভেন হিক্স। জেফ্রি আর স্টিভেন তাদের বাড়িতে বসে ড্রিঙ্ক করছিল। বেশ কিছু সময় গল্প ড্রিঙ্ক করার পর সে বলে তাকে এখন যেতে হবে, কিন্তু জেফ্রি ড্যামার কিছুতেই একা থাকতে চাচ্ছিল না। তাই জেফ্রি স্টিভেনকে ব্যায়াম করার বারবেল দিয়ে মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে তাকে শ্বাসরোধ করে খুন করে, তারপর তাকে ধর্ষণ করে। এটাই ছিল তার প্রথম আক্রমণ। এরপর সে এই মৃতদেহ প্রায় 3 সপ্তাহ পর মাটিতে পড়তে ফেলে, আর এই 3 সপ্তাহ সেই মৃতদেহকে তার নিজের পাশেই রেখেছিল। 1985 সালে জানুয়ারিতে জেফ্রি ড্যামারকে মিলাওয়াকি অ্যাম্ব্রোসিয়া চকলেট ফ্যাক্টরিতে মিক্সার হিসেবে চাকরি দেওয়া হয়। সেখানে একদিন অনেক রাত পর্যন্ত সে কাজ করছিল। তার সাথে ছিল তার সহকারী জন। অনেক রাত হয়ে যাওয়ায় সে তার সহকারীকে বলে একটা ব্রেক নেওয়ার জন্য। ফ্যাক্টরি থেকে তার বাসা কাছে হওয়ায় সে তার সহকারী মিলে চলে যায় বাড়িতে ড্রিঙ্ক করতে। নিজের বাড়িতে গিয়ে তার সহকারী ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেই ঘুমের ওষুধ খাওয়ার পর তার সহকারী অজ্ঞান হয়ে যাওয়ার পর সে তাকেও শ্বাসরোধ করে মেরে ফেলে এবং তারপর তাকে সে ধর্ষণ করে। এই লাশটিও সে বেশ কিছুদিন তার বাড়িতে রেখে দেয়। তারপর অ্যাসিড দিয়ে মাথার খুলি পুড়িয়ে সেটা মাটিতে পুঁতে দেয়। জেফ্রি ড্যামারের নৃশংসতা এখানেই শেষ হয়নি। এভাবে সে খুন করে আরো 15 জনকে। তার এই খুনের কোন প্রমাণ ছিল না, আর তার ভিকটিমদের নিখোঁজ হওয়ার রহস্য পুলিশ কখনো ভেদ করতে পারেনি। কিন্তু অপরাধ কখনো লুকিয়ে থাকে না, সে নিজেই এসে ধরা দেয়। 1991 সালের 22শে জুলাই জেফ্রি ড্যামার তার বাড়ির পাশেই একটা গে বারে ড্রিঙ্ক করছিল। সেখানে তার সাথে দেখা হয় 32 বছর বয়সী ট্রেসি এডওয়ার্ডের। ট্রেসির সাথে কিছুক্ষণ গল্প করার পর আর ড্রিঙ্ক করার পর সে তাকে তার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে। ট্রেসি তার সাথে তার বাড়িতে যায়। ট্রেসি বাড়ির ভেতর ঢোকার পর সে তাকে বলে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, সে তার জন্য ড্রিঙ্ক নিয়ে আসছে। সে বসে জেফ্রির জন্য অপেক্ষা করতে থাকে। এর মধ্যে সে তার বাড়ির আশেপাশে লক্ষ্য করে দেখে তার রুমের কোন একটা মানুষের মাথার খুলি রাখা। সেটা হাতে নিয়ে দেখে এটা প্লাস্টিক না, বরং আসল। খুলির একপাশে কিছু রক্ত তখনও লেগেছিল। এর মধ্যে রুমের ভেতর ঢুকে জেফ্রি ড্যামার। ট্রেসি তাকে খুলির কথা জিজ্ঞেস করলে সে বলে ওটা প্লাস্টিকের, কিন্তু ট্রেসি তার কথা বিশ্বাস করে না। ট্রেসি তার পকেট থেকে বন্দুক বের করে তার দিকে তাক করে বলে সে একজন আন্ডার কভারে থাকা পুলিশ অফিসার। জেফ্রি ড্যামার ভয় পেয়ে যায়। সে তার হাতের পাশে থাকা মদের বোতল ট্রেসির দিকে ছুড়ে মারে, কিন্তু ভাগ্যক্রমে সেটা ট্রেসির গায়ে লাগে না। এভাবে তাদের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। একসময় ট্রেসি জেফ্রি ড্যামারকে কাবু করে ফেলে। 1992 সালের 30 জানুয়ারি সুপ্রিম কোর্টে জেফ্রি ড্যামারের ট্রায়াল শুরু হয়। কোর্টে সে সবকিছু স্বীকার করে দেয়। কোর্ট তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে তার বাড়ির পেছনে পুঁতে রাখা লাশগুলোর ফরেন্সিক রিপোর্ট পেয়ে প্রমাণিত করে যে জেফ্রি ড্যামারই এই পর্যন্ত 17টি খুন করেছে, আর এই শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্সপ্রেসের সত্য ঘটনা সিরিয়াল কিলার জেফ্রি ডামারের কাহিনী। আর এখন শুরু হতে যাচ্ছে কুয়াশার মূল গল্প বা কুয়াশার আরেকটি কাহিনী। আজকে আপনাদের জন্য যিনি লিখেছেন তাদের সবার পছন্দের মাকসুদুর রহমান মেঘনার গল্প শুনবো আমরা। আসুন তাহলে প্রথম পর্ব শুনি, তারপর আবার ফিরছি। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
আদুরি, এ আদুরি, তোমার সওয়াল কোনে?
কে তারে কি প্রয়োজন?
ও গেছে যতীনবাবুর বাপের মরার সাথে শ্মশানে, সে খবর পায়েছো?
আমি বাড়িত বসে থেকে জানবো কিরম করে? তুমি মাঠে ঘাটে ঘুরে বেড়াও তাই খবর পাও, তা গিয়েছে চলে আসবে নে? জানোই তো তোমার চাউল মরা পড়া নিয়ে মিষ্টি খাইতে যায়, ছোটবেলাকার অভ্যেস, দোষের তো কিছু না।
ও তুমি তো আবার চাউলের মধ্যে দোষ খুঁজে পাও না। আজ আসুক, পরে আমি গুড়ের মোটকিতে চুবাইয়ে রাখবানি। লেহা নাই, পড়া নাই, কাম নাই, কাজ নাই, খালি শ্মশানে কিডা মইল তা নিয়ে বিতি ব্যস্ত। খবর পাইল তা আধা ছোলা নিয়ে লেঙ্গুরাঙ্গায় দে দৌড়, এত বয়স হয়েছে তাও পরীক্ষায় পাশ দিতে পারল না, জন দরদি। এই দরদ খান বই পুস্তকের সাথে দেখাইলি পরে কামে লাগত।
থাক, পরীক্ষার আগে চাউলের কিছু বোলা লাগবি না, মাতার বেরেনে চাপ পড়বি নে, দেখবানে এবারে পাশ হবি।
ওর আর পাশ দেওয়া লাগবি না, বাপের মতো নন ম্যাট্রিকে থাকতে হবি। লেহা পড়ার ছাত্ররা অন্য ধাতুর হয়, ওর মতো বাদাইম্মা হয় না। আমার তো সন্দেহ হয় বই পুস্তক খাতা কলমের সাথে তোমার সাওয়ালের দেখা সাক্ষাৎ হয় তো, নাকি খালি খালি বই খুলে টেবিলে বিছায়ে কল্পনার রসগোল্লা খায় তোমার সাওয়াল?
তিষ্টা তো কম করতেছে না, নন ম্যাট্রিক হলে আর কি, তোমার বিরেন পাইয়েছে তালি। তুমি না অঙ্কে ডাব্বা মেরেছিলে, তোমার সাওয়াল তো অঙ্কে ডাব্বা নিয়ে আসতেছে তিন বছর ধরে।
আমার বেরেন নিয়ে কথা কবানা কইলাম, ঠিক মতো সুযোগ সুবিধা পালি পরে ঢাকার বড় অফিসার হইতাম, কুর্তায় পরে ঘুরতেন, নিজে পারি নাই জন্যই তো সাওলেক নিয়ে এত আশা করছি।
ফেল মানা সব ছাত্র ছাত্রীরা এই কইরা বেড়ায়, সুযোগ সুবিধা পালি বিরাট কিছু হইতো, তা আমি নিজেও তো মামুর বাড়িতে কষ্ট করে পাশ দিছি তালি।
রিজাল্ট কি আসিল জানি? থার্ড ডিভিশন। আবার এমন করে কথা কইছো যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেরেন পাইছো তুমি। হে বেরেনের কত বাহাদুরি!
তুমি সব সময় বেকা কথা কও, বেরেনের বাহাদুরি করলেম কনে? জিরা সত্যি সিরাই তো কইলেম, ফেল ফেলিয়ার পাশ মানে পাশি।
এ পাশ ফেলের মার কানিয়া ভুটা ভুটি নামিছে। তোমার সাওয়াল যদি আবার ফেল করিছে অক আমি ত্যাজ্য পুত্র কইরব, কথাখান পরিষ্কার করে জানায় দিও।
হায় ভগবান, কি কইছ? আমার দশটানা পাঁচটানা একটা মাত্র সাওয়াল, অলৌকিক কথা কইবে না খবরদার। আমার লেহা পড়া জানা কুর্তাই পড়া সাহেব সাওয়ালের কোনো দরকার নাই, আমার মানিকসান জিরা মাসে শিরামি থাক, কত সাধনার ফল আমার ওই সাওয়াল। অক তুমি খবরদার, যা মুখে আসে তা কইবে না কলাম, মাতার বেরেনে কুলাইলে পাশ করবি, না পারলে আবার ফেল করুক।
বাংলাদেশের সব ফেল করা ছাত্রের জন্য দায়ী একমাত্র তাগর মায়ের এমন মূর্খ আর অন্ধ ভালোবাসার আল্লাহদের কথা। বেকুব মেট্রিক পাস মহিলা একটা, লেহা পড়ার মর্ম যে বুঝে না, সে আবার বেরেন নিয়ে জ্ঞান দেয়।
কাঁচিঘাটা গ্রামের শ্রীনারায়ণ চন্দ্র মণ্ডল মাত্র 12 নম্বরের জন্য অঙ্কে ফেল করে, ম্যাট্রিক পাস করতে পারেনি। ওই আক্ষেপটা থেকে তার খুব ইচ্ছে নিজের ছেলে যেন অন্তত ম্যাট্রিক পাসটা করে। এই নিয়ে তিনবার পরীক্ষায় বসেও ছেলে পাশ করল না। বয়সের চেয়ে হাতে পায়ে বেশ তরতরিয়ে লম্বা হয়ে গেছে নারায়ণ মণ্ডল আর আদরি সাহার ছেলে শ্রী টুটুল চন্দ্র মণ্ডল। অবশ্য মায়ের অত্যাধিক আদরে আদরে বেচারার স্কুলের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে বেশ বড় হয়ে, ততদিনে আসলে সে গাছপাকা। একের পর এক সন্তান মারা যাওয়ার পর আদরি তার এই ছেলেকে যক্ষের ধনের মতো আগলে রাখে। অনেক কবিরাজি, পড়া পানি, তাবিজ, কবজ, পীঠ ঠাকুরদের পেছন পেছন ঘুরে শেষ পর্যন্ত এক অদ্ভুত নিয়ম পালন করে এই ছেলেকে আদরি বাঁচাতে পেরেছিল। আদরির ধারণা, টুটুলকে পেটে নিয়ে শ্মশানে যে নিয়মকানুনগুলো সে পালন করেছে সেই জন্যই ওই ছেলের মন সারাক্ষণই পড়ে থাকে শ্মশানে। গ্রামের কোনো ছেলে পেলে শখ করে শ্মশানে যায় না, অথচ টুটুল অবলীলায় মরা পোড়াতে চলে যায়। অত কাছ থেকে মানুষ পোড়ানো দেখলে লোকে ভয় পায়, রাতে ঘুমোতে পারে না। আর টুটুল গ্রামে বা গ্রামের বাইরে যেই মারা যাক শ্মশানে সে যাবি। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে ছেলের ওই নেশা, কিছু বললে এক বাক্যে বলে দেবে দই মিষ্টি খেতে যাই। বড় হতে হতে দই মিষ্টির সঙ্গে এখন আবার জুড়েছে নতুন কথা, বলে কি না সাহস বাড়াতে যাই। মন্ত্র সাধন শিখব তাই। আদরে কখনোই ছেলেকে তেমন শাসন করে না, কিন্তু নারায়ণ মণ্ডল সবসময় গজগজ করে। একটা ছুতো পেলেই হলো অমনি চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে। অথচ টুটুলের যেন কিছুতেই ভয় নেই, ভ্রুক্ষেপও নেই, ও চলে অন্য জগতে, অন্য নেশায়, অন্য কোনো অলৌকিকতার আশায়।
ওই সাওয়াল উঠানে রয়ে মাথায় খাড়া, আমি গামছা দিচ্ছু, স্নান করে ঘরে ডুববি, শ্মশানে গেছিল না? তুই যে কথায় কথায় ফাঁকি দিচ্ছু, মেট্রিক পাশ হবি নে? তোর জন্য তোর বাপ দিন রাত আমার সাথে অশান্তি বাঁধায়, আর কত ফেল করব? তোর হাঁটুর বয়সে সব কলেজ পাস করে ফেলছে।
আমি নদীর স্নান করে দই মিষ্টি খাই এলাম, আর ফাঁকি দিব কিসের জন্য? পরীক্ষার আগে বাড়িতে বসে পড়তে বলেছে মাস্টার, জানো না পড়তে হয় নীলিবিলিতে গভীর রাতে।
এ আমাকে তুই বকলম ভাবছিস? আমি স্কুল পাস দেই নি না, এত বড় দামরা সাওয়াল এখনো মেট্রিক পাস দিলি নে? আমার সাওয়ালক লজ্জা সরম দেয় নাই ভগবান।
অত কথা কর না তোমা, বাবার চামড়ার ব্যাগটা ঝটপট জামা প্যান্ট লুঙ্গি গামছা দিয়া গুছায় দাও দিনি।
অত সাহস ভালো না টুটু, তোর বাপের ওই চামড়ার ব্যাগে হাত দিলি আমাকে মাইরে ফেলবি নে? সাহস কত, ওই ব্যাগ তোর বাপের শখের জিনিস, কি কয়ে গেছে জানিস? মেট্রিক ফেল করলি তুই ত্যাজ্য পুত্র করিবি।
মা সব সময় এক রেডিও বাজে না তো, মেট্রিক পাস মেট্রিক পাস, মেট্রিক পাসে কিছু হয় না, ওইসব পাসটা সে কাম হবি না নে, নন মেট্রিক হয়েও জীবনে অনেক কিছু হওয়া যায়, সার্টিফিকেটের লম্বন না, নতুন আইডিয়ে আর লাগে টিকা। তোমার সাওয়াল এমন জিনিস বানাবো দুনিয়ার সবে মনে রাখবি, তখন আর মেট্রিক নন মেট্রিক পাবো না। কে রবীন্দ্রনাথ তো নন মেট্রিক, কাজী নজরুল ইসলামও নন মেট্রিক, তাতে কোনো অসুবিধা আছি? বাবার ব্যাগটা দেও তো, ওই ব্যাগ সাতালে তুলে রাখলি, ব্যাগের চামড়া ইন্দুরে খাবিনি।
খাক ইন্দুরেই খাক, আমার পাখি পড়া না পড়াইয়ে বই খাতা নিয়ে বসেক বাপ, দিন রাত পড়ে ফার্স্ট ডিভিশনে মেট্রিকটা পাশ করে দেখা দিনি।
ওইখানেই তো সমস্যা মা, এখনকার যুগে মেট্রিক হলে কিছু হয় না, পিএসসি জেএসসি এসএসসি এতগুলো পাশ দিতে হয় স্কুলে, অত সোজা না, তোমাগের বাবাগের সময় লেখাপড়া আছিল জলের মতো, আর এখন সাইকেলনের মতো, ছাত্রছাত্রীর মাথার বেরেন লন্ড বন্ড করে দেয়, লেখাপড়ার এত চাপ, এক পাস দেওয়ার জন্য 10 বার পরীক্ষায় বসা লাগি।
এই তুই এত কথা কইস না তো বাপ, পিএসসি আর জিএসসি যাই হোক গে, স্কুলে 10 ক্লাস পাস দেওয়ার নিয়ে কথা, তোর পাস করা চাই, নালি পরে তোর বাপ আমাকে ত্যাজ্য করবি।
আরে তুমি এত পেরেশানি করতেছ কে? বাবার মুখেই যা হামকি দামকি, কিছু হইবে না নে, চামড়ার ব্যাগ না দাও, চটের জোলা ব্যাগখানাই দাও, আমি বীরেনের সাথে ওর মামুর বাড়ি যাবো, জরুরি খুব জরুরি দরকার।
আমি কিছু জানি না বাপধন, তুমি তোমার বাপের অনুমতি নিয়ে যে এখানে ইচ্ছে সে এখানে দেশান্তরী হও, যাও।
ও অনুমতি নিয়ে ভাবতে হবে না, কয়টা টেকা দাও লাগবি?
আমার কাছে কি টাকা ছাপার মেশিন আছে রে সারা? টেকা নাই, বাপের কাছ থেকে নিগা যা।
ধৈর্য ধরো মা, তোমাকে সব টেকা পয়সা ফেরত দিবানে, টেকা বানানোর মন্ত্র শিখতে যাইতেছি, দেখবে তোমার সাওয়ালের কথা বই পুস্তকেও লেখা থাকবি, মেট্রিক নন মেট্রিক কোনো বিষয় না, বিষয় হয়েছে তাক লাগানির মতো এক কাম করে ফেলা।
ছেলের উড়নচণ্ডী আর নানান আবদারের বহর নিয়ে যতই গজগজ আর চিৎকার চেঁচামেচি করুক না কেন নারায়ণ মণ্ডল, সে সব শুধু টুটুলের মা আদুরের সঙ্গে। ছেলে সামনে এলে তেমন কোনো কড়া কথা বা কঠিন শর্ত কিছুই যেন মুখে আসে না, ওই যে বলে না যত গর্জে তত বর্ষে না, এই হলো অবস্থা। একমাত্র ছেলেকে নারায়ণ মণ্ডলও কিছু কম ভালোবাসেন না, তাই বীরেন নরসুরে কায়দা করে মামার অসুখের কথা বলে। টুটুলকে নিয়ে যাওয়ার অনুমতি চাইতেই নারায়ণ মণ্ডল কিভাবে যেন রাজি হয়ে গেল, কিন্তু ভিন্ন গ্রামে যাওয়ার অনুমতি তো দিল ঠিকই, অথচ ভেতরে ভেতরে খুব চিন্তা হচ্ছে, কি জানি কি হয়, একমাত্র ছেলে বলে কথা, নারায়ণের জমির কাজে মন লাগছে না। কোনো মতে পানির মেশিন চালু করে দিয়ে বাড়ি ফিরে এলো, আদরের সঙ্গে একটু হাঁক ডাক দিয়ে কথা বললে হয়তো ছেলের জন্য টেনশনটা কিছু কমবে।
তা নবাবজাদা কবে ফিরবি, সেই তারিখ দিয়ে গেছে তো?
তোমার অনুমতি নিয়ে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেল, আবার আমাকে দিকে সুখে তোমাগের খুব বাড়বাড়িছে, বাপ বেটা মিলে সলা পরামর্শ করে কাজ করবে, আবার আমার কাছে এসে তাল বাহানার অভিনয়, তাই নে?
সব তোমার আশকারা, টাকা দিস?
না, আমার কাছে কি টাকার গাছ আছে?
গাছ না থাকলেও মেয়ে ছেলের কাছে টাকা ছাপার মেশিন থাকে। যাই হোক, আমি তোমার সাওয়ালে কইলাম বেশি টাকা দিই নাই, ভিন গায়ে গেছে, হাতে টাকা পয়সা না থাকলে চলে? সত্যি তুমি ও টাকা দাও নাই?
দিছি, এক সপ্তাহ থাকবি, বীরেনের মামুর খুব অসুখ, বাঁচবে না মনে কয়। বীরেনর বন্ধু মানুষ সবসময় একসাথে থাকে, তাই তোমার সাউল গিয়েছে।
দুই ফেলটু বন্ধু তো হবি, দুই গরুরই তো বোধ হয় 20 বছর পার হয়েছে, অথচ কাম কাজে মনে হয় সিং ভেঙে বাসুর সাজিছে। ও টুটুর কথায় আমার বিশ্বাস নেই, এই বেড়ানির পিছনে আরো গভীর বিষয় আছে, তুমি ঠিকই জানো, আমাক কইবে না।
এতজন গভীর বিষয়ের গন্ধ পাইছো, তাহলে সাওয়ালক জাতি দিলে কে?
বীরেনেক না করতে পারলাম না আর কি, বড় ঘরের সাওয়াল, বইঞ্জা ভাই আবার চেয়ারম্যান ইলেকশন পাশ করিছে বুঝো না, কিন্তু সাওয়ালটা এতদিন বাড়ি ছাড়া থাকবি?
সারাদিন পুলাপানের মতো সাওয়ালের দোষ ধইরা বেড়াও, আর এমন বাপ করতিস যেন সাওয়াল আরো ফেলেনে কইরা বিলেত গেছে, গিয়েছে তো 2 গ্রাম পড়ার হাঁসমারি গ্রামে, পাবের গুড়ালে আঙ্গায় চাইলেই তো হাঁসমারি গ্রাম দেখা যায়। যাও স্নান করে আসো, খাতি দিচ্ছি।
তুমি ভাত দাও, আমি ক্ষেতের মেশিন বন্ধ করে নদী থেকে ডুব দিয়ে আসতেছি।
দেরি করো না কইলে, শীতের দিনে গরম গরম ধোয়া ওটা ভাত খাইতে হয়।
আমার বেশি টাইম লাগবে না কলাম তো, তুমি ভাত তরকারি সাজাও, আসতেছি।
বীরেনের বড় মামা সত্যি সত্যি ভীষণ অসুস্থ, এখন তখন অবস্থা, কিন্তু টুটুল বীরেনের সঙ্গে শুধু ওর অসুস্থ মামাকে দেখতে যায়নি, আরো একটা কারণ আছে, তা হল বীরেনের বড় মামির লতায় পাতায় কেমন যেন এক কাকা, মানে সম্পর্কে বীরেনের মামার শ্বশুর মশাই হন, তিনি আসবেন, সম্পর্কটা বাবা মেয়ের মতো বলেই অনেক অনুনয় বিনয়ের পর ওনার দেখা পাওয়া যাচ্ছে। উনি বড় সাধক, হেন কোনো বিদ্যে নেই উনি জানেন না, মস্ত বড় সেই সাধকের নাম কালীপদ ঠাকুর। টুটুলের খুব ইচ্ছে জাদুটোনা, তন্ত্রমন্ত্র, বশীকরণ, আত্মা প্রেতাত্মা এসবের মধ্যে যে রহস্য লুকিয়ে আছে সেসব শেখা। টুটুল শুনেছে যাদের অনেক সাহস তারাই এসব মন্ত্র সাধন শিখতে পারে, সেদিক দিয়ে টুটুল 100-তে 100 পাবে। অনেক আশা নিয়ে বীরেনের সঙ্গে তাই হাঁসমারি গ্রামে আসা। টুটুল এও জানে মন্ত্র বলে নাকি টাকা বানানো সম্ভব, একবার যদি টাকা বানানোর মন্ত্রটা টুটুল শিখতে পারে তাহলে আর কে পায়? পৃথিবীর কোন সমস্যাই আর সমস্যা থাকবে না, সমস্ত গরিব আর অভাবী মানুষকে বস্তা বস্তা টাকা দিয়ে দেবে। কিন্তু সমস্যা হচ্ছে কালীপদ ঠাকুরের কাছে তন্ত্রমন্ত্র শিখতে চাইলে উনি কখনো মুখে না করেন না, এমন সব কঠিন পরীক্ষা দেন যে সবাই পরীক্ষায় ফেল করে, যে আর কালীপদ ঠাকুরের সামনেই যায় না। অবশ্য সবই সাহসের পরীক্ষা, এটাই একমাত্র ভরসা। টুটুলের দৃঢ় বিশ্বাস সাহসের যে কোনো পরীক্ষায় সে পাশ করবে।
দেখ টুটু, তুই কিন্তু কাউকে বলবি না যে আমি তো কালীপদ ঠাকুরের হদিস দিয়েছি, কেউ জানতে চালি কবু, তুই মেলা আগেই তিনার কথা জানতি, তিনার সাধন মন্ত্রের তেলেসমাতে জানে না এমন লোক আছে নাকি?
তুই এত ডরাচ্ছিস কেন? তুই আমার বন্ধু মানুষ না?
আর আমারই যে তুই উপকার করলি সেটাকে আমি ভুলতে পারবো রে? আমি আমার মতন অ্যাক্টিং করেই সবটা কবু, কিন্তু যদি উনি আমাকে তার শিষ্য করতে রাজি না হয়?
হবি, আমি শুনেছি কালীপদ ঠাকুর নিজেও চাচ্ছে তিনা সব বিদ্যে কাউরে দিয়ে যাইতে, অত বিদ্যে বুদ্ধি তন্ত্র মন্ত্র পাইটে নিয়ে মরে গেলে কোনো লাভ হবি? তার সে কেউ যদি তিনার মন্ত্রবিদ্যা শিখে নিতে পারে তাহলে তো সিরাই তো লাভ। আমার বিশ্বাস তুই ঠাকুরের সব পরীক্ষায় পাশ করতে পারবি।
ভগবানের কাছে এই রে দিন রাত চায় যা, আমার খুব ইচ্ছে টেকা ছাপার মন্ত্রটা শিখে ফেলাবো, যদি শিখতে পারি কথা দিচ্ছি তোক ছবের আগে 1 বস্তা টেকা উপহার দিবানে।
কে রে 1 বস্তা কে? আমার যখনই টাকার দরকার পড়বি তোক জানাবো, আমার যদি তোর মতো সাহস থাকতো তাহলে পরে আমিই তো মন্ত্র সাধন শিখতে পারতাম, সাহসটা একটু কম বইলে তো তোক সব ব্যবস্থা করে দিচ্ছি। দোস্ত, তুই সব শিখি আমাকে ভুলে যাবি না তো?
পাগল হয়ে গেছিস রে ছাড়া, তুই আমার প্রাণের দোস্ত না, মইরে গেলেও তাকে ভুলবো না রে বীরেন। আর টু টু বেইমেন না রে, তুই আমার জন্য এই যে হাড়ু পানি টানছিস আমি তোর জন্য গলা পানিত নাম বরে, সেটা সময় হলেই দেখবি, আমাকে তুই বিশ্বাস করিস নে।
রে তা না, বিশ্বাস করব না কে?
ও তক তো বলা হয় না রে, কালীপদ ঠাকুর সামনে পিছনে সমান ভাবে দৌড়াতে পারে। পিছনে দৌড়ানি শিখছে নাকি ভূতের বিয়া খেতে গিয়ে? শেষে সব ভূত পেত্রা হার মাইনে তাক ছাড়া কোনোদিন বিয়ে সাদের অনুষ্ঠানই করে নেয়।
কি করছিস, ভূতেদেরও বিয়ে হয় নাকি? ইস রে, আমিও যদি পিছনে দৌড়াতে পারতাম রে বীরেন।
কালীপদ ঠাকুর যখন ভূতের বিয়ের দাওয়াত পায়, তালি পরে নিশ্চয়ই সত্যই ভূতেদের বিয়ে সাদিও হয়। কালীপদ ঠাকুরের সব কিছু আমি বিশ্বাস করি। মা মোর যে কঠিন রোগ বাঁধিছে সবাই কষ্টে বাঁচবি না, এই জন্যই তো ঠাকুরকে নিয়ে আসা। এইবার মামু বাইসেই যাবি, নিজের চোখকে দেখতে পারবি।
কি সাধন মন্ত্র শিখেছে রে, মরণ ঠেকা ফেলাবো।
তুইও পারবি, কিন্তু পিছনে দৌড়াতে পারার বিদ্যা তো সুজানা রে চান্দু, সিডা কারো দ্বারা সম্ভব হবি না, যদি না ঠাকুর ইচ্ছে করে কারোর বিদ্যা দান না করে।
চোখের সামনে বীরেনের অমন অসুস্থ মামা সত্যি সত্যি সুস্থ হয়ে গেলেন। কি এমন বুদ্ধিমন্ত্র জানেন ওই কালীপদ ঠাকুর কে জানে? যেখানে জমে মানুষের টানাটানি সেখানে মানুষই ভেলকিটা দেখালো শেষ পর্যন্ত। আরো একবার কালীপদ ঠাকুরের সাধন মন্ত্রের জয় জয়কার শোনা যাচ্ছে। টুটু সচক্ষে এসব দেখে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে। একা কালীপদ ঠাকুরের সঙ্গে কথা বলার জন্য গভীর রাতে উনি যখন একা, তখন টুটুল ওনার ঘরে ঢুকে গেল একজন বয়স্ক লোক। চুল দাড়ি ভ্রু সবকিছু সাদা, গায়ের পোশাকও ধবধবে সাদা। ঘরে বৈদ্যুতিক আলো নেই, এমনকি মোমের আলো নয়। ছোট ছোট মাটির মুচিতে হাতে পাকানো তেলে ভেজা সাদা সলতে পড়ছে, আর তাতে যে মৃদু রহস্যময় আলোর খেলা হচ্ছে ঘরে, সে আলোতে স্পষ্ট কালীপদ ঠাকুরের মুখ দেখা যাচ্ছে। এই প্রথম টুটুলের মনে হচ্ছিল মানুষ কি বিস্ময়কর, যেন এক অলৌকিক বিষণ্ন চিন্তার মধ্যে ডুবে গেছেন কালীপদ ঠাকুর। আচ্ছা কি ভাবছেন উনি? তার মুখে অসংখ্য বলি রেখার গোলক ধাঁধা। সত্যি সত্যি কালীপদ ঠাকুর বিদ্যা বুদ্ধি তন্ত্রমন্ত্র আর সাধনের ভারে অনেকখানি ভারী কি মেজাজ বহন করে। টুটুল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যাবার জন্য পা বাড়াল, কেননা ওনার সাধন ভঙ্গ করার সাহস বা ইচ্ছে কোনোটাই টুটুল নেই। কিন্তু বন্ধ চোখের মানুষটি যেন ভরা গলায় শব্দ তুলে টুটুলকে দরজায় আটকে দিলেন।
কি চাস এখানে?
ঠাকুর আমি মন্ত্র সাধন বিদ্যা শিখতে চাই।
মন্ত্র সাধন বিদ্যার ওজন কত জানিস? তোর বয়স কত? আমার কাছে যারা আসে তারা সবাই পরিণত হয়ে আসে, তুই তো এখনো রঙিন চশমা পইরা জগৎ দেখছিস। মন্ত্র সাধন বিদ্যা অত সহজ জিনিস না।
আমি জানি ঠাকুর মশাই, কিন্তু আমি এই বিদ্যা শিখবই, আর আপনার কাছ থেকে এই দীক্ষা নিতে চাই। আমাকে আপনি পরীক্ষা করে যাচাই করে নেন, তবু নিরাশ করেন না ঠাকুর।
তা মন্ত্র সাধন বিদ্যা শিখা কি করবি?
মানুষের উপকারী করবানি। আপনি যেমন বীরানের মামুক ভালো করে দিলেন, আমিও মানুষের উপকারী করব।
অমন কথা সবাই বলে, মন্ত্র সাধন বিদ্যা একবার শিখা বেলালেই লোভ আর ক্ষমতার বলে মানুষের অপকারী বেশি করে, মিথ্যাচার করে, মানুষ মারে, বশীকরণ করে, কুফরি করে, উপকারের নেশা টাকার নেশার নিচে চাপা পড়ে।
আমি আমি মানুষের উপকারই করব, সত্য বলতেছি ঠাকুর। আপনি আমাকে বিশ্বাস করে দেখেন, ঠকতে হবে না।
মূর্খ, তুই অন্যায় করলে তুই ঠকবি, আমি না। তবে তোর মতো অল্প বয়সে আমিও মন্ত্র সাধন শিখতে ঘর ছাড়া হয়েছিলাম। এই পথ খুবই বন্ধুর, উষা নিশা, যতটা মসৃণ মনে করছিস ততটা একদমই না, অনেক কষ্ট করতে হয়।
আমি সব পারবো, আপনি পরীক্ষা করে দেখেন।
ওই প্রদীপের উপর কপাল দিয়ে 10 মিনিট চোখ বন্ধ করে রাখ।
কপাল পুড়ে যাবে না?
যা, তোর এখনো মন্ত্র সাধনের সময় হয় নাই।
ভুল হয়ে গেছে ঠাকুর, আমি এখনই কপাল দিচ্ছি, পুড়ে গেলে যাবি।
না আর কথা না, মন আরো স্থির হোক, আরো পরিণত হোক, তখন আসিস। এখন যা, আমার কাজ করতে দে।
ঠাকুর আর একটা সুযোগ দেন।
যা।
তুই একটা রামছাগল, এত শিখিয়ে পড়ে দিলেম, এত বাহাদুরের গল্প করতে পারিস, একলা একলা আমার বসার শ্মশানে বসে থাকতে পারিস, আর ঠাকুরের সামনে গিয়া সব জগা খিচুড়ি রাজ্যা চলাইলি।
আমাক যে কিসে ভর করিছে রে বীরেন, কি কবু, ভগবানের দিব্যি করে করছি, একটাবার ওই ওই মোটা মাথাত খেলেনি যে কালীপথ ঠাকুর যদি আগুনেও ঝাঁপ দিবার কথাও কয় তাও তো কিছু হবি না। নে
হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছিস, আমার কি বন্ধু হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছিল, তুই দায়িত্বের দাম দিল না, এত বড় মন্ড সাধকের কাছে পাইয়া ছেড়ে দিলি,
আর কারা গায়ে নুনে ছেড়ে দিস না তো। শৈল চলে যাইতেছি, অত কষ্ট করে তোর মামুর বাড়ি যাবার কোন ফল হইল রে।
এখন কি করবি, বইলে যা মন্ড সাধন, পরীক্ষায় বসা লাগবি, লেখাপড়া করগে মন লাগায় যা ছাড়া।
ঠিকই কইছু, ধৈর্য ধরতে হবি, মন্ত্র সাধন বিদ্যে আমি শিখে সারবো রে বীরেন, আর ওই কালীপদ ঠাকুরের কাছ থেকেই এই বিদ্যে আমি নিব।
পরীক্ষা শেষে মেলা টাইম পাওয়া যাবে, তখন আরেকবার যাতে হবে দিনার সামনে, পারবি নে?
অবশ্যই পারবো, 100% পারবো, এই টুটুল মন্ডলের ইচ্ছে দাম আছে, এইবার মানসিকভাবে আরো প্রস্তুতি নিতে হবে।
খবরদার, বেশি প্রস্তুতি নিতে যাইয়ে আবার ওই কালীপদ ঠাকুরের কথা যেন তোর বাপ মেরে কইস নে, তালি পরে আমাকে আর বিশ্বাস করবি না নারায়ণ জেঠু, আর ভাববি তুই যে বারে বারে ফেল মারতেছিস তার জন্য আমি দায়ী, তোর মাথাতে এসব আমি ঢুকাইছি।
বাবাক তো বলা যাবি না, কিন্তু মায়ের খুলি মা কিছু বলবি না, নে নিষেধ করলি বাবাকে বলবি না, তুই ভাবিস নে এইবার পাশ হয়ে যাবি নিনে, আর না হলি না হবি।
গোপন বিষয় গোপন রাখাই ভালো, যত লোক জানাজানি হবি তত বিপদ, যখন সব শিখতে পারবি তখন তো সবাই জানতেই পারবি, অত ঢোল বাজায় লাভ কি, আসল জায়গায় গিয়ে তো সব ফুস হয়ে গেল, খালি মুখে তো জোর।
তুই আমার কত খোসা মারতেছিস কেরে, আমার যে সাহস আছে তুই জানোস না মনে কয়?
আর কথা কইস না টুটু, ভাবছিলাম তুই মন্ত্র সাধনা শিখকে গেলে আমার কত কাজ করা সহজ হয়ে যাইতো।
নিজের স্বার্থ নিয়ে আসু, কই বন্ধু হয়ে আমাক উৎসাহ উদ্দীপনা দিব তা না, তখন থেকে নেগেটিভ কথা করছিস।
আচ্ছা যা, আর করছি নে, আবার চেষ্টা চালাতে হবে কিন্তু, ঠিক আছে, একবার না পারিলে দেখো শতবার, পড়িস নি বয়ে যা বাড়ি যাই বের।
হাতের কাছে এত বড় সুযোগ পেয়েও টুটুলের সবকিছু হাতছাড়া হয়ে গেল, টুটুলেতে যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি আফসোস যেন হচ্ছে বীরেনের। বীরেন টুটুলের খুব ভালো বন্ধু, তবে ভীষণ ভীতু, টুটুল অত সাহসী বলে বীরেন চায় টুটুলের সঙ্গে সঙ্গে থেকে ওর সাহসের ফায়দা নিতে, যদিও ওর কোনো খারাপ মনোবৃত্তি নেই। এদিকে কালীপদ ঠাকুরের এত কাছাকাছি গিয়েও কোনো লাইন ঘাট হল না বলে টুটুল রাগে দুঃখে নিজের বোকামের জন্য নিজের উপর খুব বিরক্ত, কিন্তু বিরক্তির উপর আবার নতুন করে পরীক্ষার রুটিন আর পড়াশোনার চাপ টুটুলকে কালীপদ ঠাকুরের মন্ত্র সাধন আপাতত ভুলিয়ে দিল কিছুদিনের জন্য। দেখতে দেখতে যথাসময়ে পরীক্ষা শেষ হল, নিজের লাগাম ছাড়া বয়সের আর পাশ ফেলের দড়ি টানাটানি ছেড়ে দিয়ে টুটুল অন্য কিছুর আশায় ধৈর্য ধরে আছে, এবং ধৈর্যের ফল হিসেবে কালীপদ ঠাকুরের সামনে যাওয়ার নতুন রাস্তাও তৈরি হল। এবার টুটুল চোখ বন্ধ করে সব কিছুতে ঝাঁপ দিতে রাজি।
প্রথমে আমার কাছ থেকে কি শিখতে চাস?
আপনার মতন পিছন দিকে দৌড় দিয়ে শিখতে চাই ঠাকুর।
ভালো, খুব ভালো, চোখের রঙিন চশমা খুলে গেছে তার মানে, তুই যে প্রস্তুতি নিয়ে আসবি আমি বুঝতে পারছিলাম। যাই হোক, এই লাইনে সাহসী হওয়া খুব প্রয়োজন, প্রথমে তোর সাহসের পরীক্ষা নিব, তারপর তন্ত্র মন্ত্র, পরীক্ষায় পাশ করতে পারবি তো?
যতক্ষণ আপনার পরীক্ষায় পাশ না দিব ততক্ষণ আমি নিজেও কোনো মন্ত্র সাধনা শিখতে চাই না ঠাকুর, আপনি যে পরীক্ষাই নেন নে পাশ আমি করতে পারবো।
ভালো সময় তুই আসছিস, প্রথম পরীক্ষা। চরহামকুড়িয়া গ্রামে একটা মেয়ে গলায় দড়ি দিয়া গত রাতে মারা গেছে, পুলিশে খবর দেওয়া হয় নাই, ওরা গোপনে লাশ সরাইতে চাইছে, ওই লাশ নামানোর সাহস কারো হয় নাই, আমার কাছে আসছিল, আমি বলছি ব্যবস্থা কইরা দিব, ওই লাশ নামাইয়া হাঁসের দড়িটা নিয়ে আসবি, পারবি?
পারব।
তুই একলা ওই লাশ নামায় ওদের সাহায্য কর। আর একটা কথা, এর আগে ফাঁসের মারা দেখছিস?
জি না ঠাকুর, সরাসরি দেখি নাই।
তোর কলিজা কত বড় আজই বোঝা যাইব। যা, ওই দড়ি নিয়ে আয়।
ডুটুল মন্ডলের আগেও শুনেছে ফাঁসির দড়ি দিয়ে নাকি অনেক কিছু করা যায়। যাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে তারা খুব গোপন রেখেছে বিষয়টা, বলতে গেলে গ্রামের কাকপক্ষীও জানে না। কালীপদ ঠাকুরকে জানানোর কারণ হচ্ছে, উনি যদি লাশটার কোনো ব্যবস্থা করেন তাহলে থানা পুলিশ গ্রামবাসী কেউ কোনো ঝামেলা করার সাহস তো পাবেই না, বরং যে যাই করুক কিছুতেই কিছু হবে না। আর টুটুলও এমন সময় কালীপদ ঠাকুরের কাছে পৌঁছলো যে ঠাকুর এক ঢিলে দুই পাখি শিকারের ব্যবস্থা করেছে। দেখা যাক টুটুল কি করে। টুটুল গোপনে রাতে ওই বাড়ি পৌঁছল। ভেতর ঘরে খুব নিচু স্বরে এক মহিলার কথার আওয়াজ ভেসে আসছে।
কালীপদ ঠাকুর আমাকে পাঠিয়েছে, রাইতটার অন্ধকার আর একটু জমলি আমি লাশ নামাই দেব। আপনারা ভ্যানগাড়ির ব্যবস্থা রাখেন, লাশ রাইতেই পুরাইতে হবে কাকা। কত রাইতে গলায় দড়ি দিস না।
কিন্তু বাবা, রমারে তো গায়ে শ্মশানে নিতে পারবো না। ওরে নিয়ে একটা পুলিশি কেলেঙ্কারি আছে, কালীপদ ঠাকুরের সবটা খুলে বলেছি আমি। যদি উনার গেরামে সৎকার করা হয় তালি পরে কেউ কিছু জানতেও চাইবে না, উনার মন্ত্র বলে কেউ কোনো কথাও কবার পারবি না। এই গায়ে একটা সমস্যা আছে, তোমাকে বলা যাবি না।
বুঝতে পারিছি, আমি আমি একলাই লাশ নামাতে পারবো। আপনি বিলে যান, নৌকা রেডি রাখতে হবি, আমি লাশ নিয়ে বিল পাড়ে আসতেছি। কোন ঘরে লাশ?
রমার মা চুপ, একদম চুপ, আর একটা আওয়াজ যেন গলা দিয়ে বাইরে না হয়।
তাড়াতাড়ি চলেন।
ওই গলা শুক কমতেছে না তো? কি নামে সবাই জানাইতে চাস? সে ব্যবস্থাও করা যাবি কি? যাবো থানায়, তারকা পুলিশ দিয়ে মরা মিয়ারে কাটাছিড়া করাইতে চাস?
আরে মাথা ঠান্ডা রাখেন, মায়ের মন তো খুব নরম, গাদাগাড়ি তো করবই। যাক ধমকেন না কাকা।
সবই মূর্খ মিয়া ছেলে জুনো হয়ে আছে। একদিন আগে মিয়াটা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, তিনার সে খবর হয় নাই। সংসারে কোনো দিকেই মন নাই মহারানীর, খালি নয়া শাড়ি আর নয়া গয়না চাই, তালি খুশি। বিশ্ব সংসার রসদেলে গিলেও যার খবর হয় না, তার গলায় এখন মিয়ার দুঃখে অত সাতসুরের কান্দন কেন?
ওই হয়েছে কাকা, হয়েছে। আপনি কাঁদেন না, দুয়ার খুলেন।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের গল্পের প্রথম পর্ব। গল্পের প্রথম পর্বেই আমরা দেখেছি যে টুটুল মন্ডল বাবা মার খুবই আদরে, মানে কি বলবো, মানে স্পয়েল হয়ে যাওয়া এক ছেলে, যার কাহিনী আমরা শুনছি, যার নাকি শখ, অনেক রকমের থাকে মানুষের, কিন্তু যার শখ হচ্ছে তন্ত্র মন্ত্র সাধনা করা, সেটা করে সে এমন কিছু করতে চায় যেটা পৃথিবীর আর কেউ করতে পারবে না, অর্থাৎ সে পাওয়ার চায়। সেই নিয়ে আজকের গল্প, খুব চমৎকার গল্প এবং খুব একটা ভীষণ খুব চমৎকার জায়গায় আমরা শেষ করেছি প্রথম পর্ব। দেখি এরপরে টুটুল আরো কি কি করতে যাচ্ছে সেটা আমরা জানবো দ্বিতীয় পর্বে। চলুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি। আপনার সঙ্গে আছি আমি আরজে শারমিন, শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM।
লাশ তো খুব ভুলেছে দেখছি, বাকি ভালো শীতের দিন গরম হলি আর এসব ধূপ ধুপে কাম হইতে নেই।
তুমি লাশটা নামাও, আমি বিল পারে গেলাম, অসুবিধা হবি না তো? না একলা পারবে?
না না, আপনি যান আমি পারব।
বাড়ির পিছনের ওই বাঁশঝাড়ের নিচ দিয়ে বিল পারে যাওয়া শর্টকাট রাস্তা আছে, ওই দিক দিয়ে আইসো, তাড়াতাড়ি হবে। ভ্যানগাড়ি উঠানের কামরাঙ্গা গাছের নিচে রাখেছি।
আচ্ছা, লাশ নামানি আমার কম্পু না, কি করি? কাকা বাবুক তো বিল পাড়ে পাড়ে দিলেন, এবের না কিছু করেন নেই টুটুল মন্ডল, পরীক্ষায় পাশ দিতে চালে এই ফাঁসের দড়ি নিয়ে কালীপদ ঠাকুরের কাছে যাতি হবি। এত বড় সওয়াল এক লাশ নামাতে পারবি না, কি কর? আরে কোন সারা শব্দ তো পাইতেছি না, কাকা গেল কানে? ফাঁসের মরা নিয়ে একলা আমি এইখানে কতক্ষণ অপেক্ষা করব? কাকা, ও কাকা বাবু, কোনে আপনি? ও যুকি নামই তো মনে হয়েছে, কি আজিব ব্যাপার, মানুষটা গেল কোনে? লাশ ধুয়ে পলাইলো না কি কিটা জানি। হায় ভগবান, ও কি করবো নে?
ও তুমি চলে আসিস? আরে এই লোকই আনতে গেছিলাম, খালি বৈঠে দিয়ে নাও তুলবি না, ধরো লাশ ধরো নামে তুলি। তুমি ফাঁসের দড়ি ধরে আসো যে, ওই দড়ি খান খুলে দিচ্ছি, বিলে ফেলে দাও।
না না, এ দড়ি ফেলা যাবি না, এটা আমার লাগবে, খুব ভালো।
তা ফাঁসের দড়ি হলে হবি নাকি এ মরাটাও লাগবি?
মানে কি করছেন কাকা? শীতে ঠান্ডা পানিতে যা দিলেন কেন কাকা?
হাঁসের মরা নিয়ে বিল পার হবি, মরা সহ বিলে ডুবাই আমার বল।
রাম 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 রাম, কি হচ্ছে আমার সাথে, এ কি বিপদ রে বাবা, কি করি বাবা? লোকনাথ রক্ষে করো বাবা। এ কি এ কি, পাশের মরা, পাশের মরা উঠে বসেছে কেমনে, কি হয়েছে সব? বাবা লোকনাথ, এ কি বিপদ, এ কি বিপদ!
আমার গলার দড়িটা দে।
না না, আমি এই দড়ি ছাড়বো না,
না উঠবায়া দিন দড়ি ছাড়।
গলাটা পানিতে তুইতে দিবে এখন, আমার ফাঁসের দড়িটা ছাড়, বাঁচতে চাইলে
না উঠবাই দাও, আমাকে বিলে পুঁতে ফেলো, মাইরে ফেলো, যা ইচ্ছে করো, ফাঁসের দড়ি আমি ছাড়ছি।
বেটা সাহস তো কম না, ওই ডর ভয় নাই তোর কলিজায়?
যত চেষ্টা করো কোনো লাভ হবি না, এই দুই আমি ছাড়ছি নে।
সারা রাত ধরে মাছ ছিলে টুটুল ফাঁসির মরার সঙ্গে ওই গ্রামের অপরিচিত লোক মিলে যেন মহা তাণ্ডব চালালো। তাতে যত সাহসী লোকই হোক না কেন, নির্ঘাত জ্ঞান হারিয়ে মাছ বিলে পড়ে মারা থাকত। অথচ টুটুল সত্যি সত্যি এখনো স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে, না ঠিক স্বাভাবিক নয়, প্রচন্ড শীতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠোঁট নীল হয়ে গেছে, হাত পা যেন জমে বরফ হয়ে গেছে। চারদিকে শীতের ঘন কুয়াশা সরে পূব আকাশে সূর্যিমামা আলোর পসরা সাজিয়ে ঝলমলিয়ে উঁকি দিচ্ছে। হঠাৎ ক্লান্ত টুটুল দেখছে সে একটা বিলের পাড়ে এসে পৌঁছেছে, হাতে ধরা একটা ময়লা আর ভেজা দড়ি। দড়ি টানছে অথচ দড়ির শেষ মাথায় কোনো ভার অনুভব করছে না। এ কি, দড়ির শেষ মাথায় তো কিছুই নেই, কোথায় মেয়েটার লাশ, আর নৌকোটাই বা গেল কোথায়? অপরিচিত সে মধ্যবয়স্ক ভদ্রলোক, কেউ নেই, কিচ্ছু নেই সেখানে, একটা বিরান বিলের এক কিনারায় একদম একা টুটুল পড়ে আছে। মানে কি, তবে সারা রাত ধরে যেটা ঘটেছে সেটা কি তীব্র কল্পনার বিভ্রান্তি? না না, এটা সম্ভব নয়। ফাঁসির মরা টুটুল নিজের হাতে ভ্যান গাড়িতে তুলেছে, এমনকি নৌকায়ও, কিন্তু নৌকাটা গেল কোথায়, ডুবে গেছে? সারা রাতের সে ভয়ঙ্কর তাণ্ডব খেলা যদি মিথ্যেই হবে, তবে দড়িটা কিভাবে টুটুলের হাতে এলো? টুটুলের স্পষ্ট মনে আছে রমা নামের মেয়েটা এই দড়িতে লম্বা জীব বের করে ঝুলেছিল। কিছুই বুঝতে পারছে না টুটুল, আর কিছুক্ষণ পানিতে পড়ে থাকলে সত্যি সত্যি মারা পড়বে, আগে কালীপদ ঠাকুরের সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি।
আমি জানি না সারা রাত ধরে কি ঘটেছে, কিন্তু এইটা যে ফাঁসের দড়ি এটা জানি। আমি সাহসের পরীক্ষায় পাশ করেছি তো।
প্রথম পরীক্ষায় তুই পাশ। অপরিচিত যে লোকের বাড়ি তোকে পাঠিয়েছিলাম সে লোক আর কেউ ছিল না, স্বয়ং আমিই ছিলাম।
কি করছেন?
যে লাশ তোকে নামাতে বলেছিলাম সে অনেক বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওর আত্মা আমি বশ করে রেখেছি, নানান সময় কাজে লাগাই। অমাবস্যা পূর্ণিমায় ওই রমার আত্মা এখনো ওই বাড়ির বন্ধ করে ছুইলে থাকে। ওই দিকটায় গ্রামের কেউ ভয়ে যায় না। তোর সত্যি সাহস আছে, তুই যে একলা লাশ নামাইতে পারছোস তখনই বুঝতে পারছি তোর দম আছে।
তাহলে পরে মন্ত্র শেখা শুরু করবো কবি?
অস্থির হওয়া যাবে না, আরো পরীক্ষা দিতে হবে। কেবল ফাঁসির দড়ি জোগাড় হয়েছে, এবার শনি মঙ্গলবারে কাঁচা কবর, মানে নতুন লাশের মাথার এক হাত লম্বা চুল আর কাফনের কাপড় চাই। পারবি?
অবশ্য পারব।
গত রাতে সমস্ত ঘটনায় আমার কাশাজি ছিল, কিন্তু লাশ তুলে কাফনের কাপড় কেটে আনাতে আমার কোনো হাত থাকবে না। নিজের বুদ্ধি আর বলের জোরে এই পরীক্ষা দিতে হবে। আরেকটা কথা, কবর থেকে লাশ তোলা কিন্তু খুব কঠিন। ফাঁসির দড়িতে ঝুলে থাকা লাশ নামানোর মতো সহজ কাজ না। ঠিকঠাক মতো কবর খুঁড়তে হবে, কবরের উপর বাঁশ দেওয়া থাকে, সেই বাঁশ সরাতে হবে সাবধানে। লাশের মুখ খোলা যাবে না, পায়ের কাছ থেকে কাফনের কাপড় কেটে নিয়ে আসতে হবে। ভেবে দেখ।
ভাবা ভাবি কিছু নাই, আমি যে সাহসী সাবাল তার প্রমাণ আপনাকে আমি দিব। আর দিলি পরেই তা আপনার মন্ত্র সাধন আমি পাবো। কবি কোনখানে জাতি হবি ঠিকানা দেন।
এর আগে কোনদিন কবরস্থানে গেছিস? লাশ মাটি দেওয়া দেখছিস? লাশের মাথা কোন দিকে দেয়, পা কোন দিকে দেয় সে নিয়ম জানিস?
না ঠাকুর, কবর দেওয়ার নিয়ম তো জানি নে। ভালো কথাই বলেছেন, কেমা কবর খুঁড়তে হবি তাও তো জানি নে।
কবরে মানুষ সবাই উত্তর দক্ষিণ করে, তার আগে তোর জানতে হবি কাফনের কাপড় আনবি কোন কবর থেকে, মানে মহিলা না পুরুষের কবর। মহিলাদের কাফনের কাপড় লাগে বেশি, চুল লাগবে মহিলার আর কাফনের কাপড় লাগবে পুরুষের। কাজেই এক রাতে তোর দুইটা কবর খুঁড়তে হবে, খুব শক্ত কাজ। এই কাজে পাশ করা মানে তুই তন্ত্রমন্ত্র সাধন বিদ্যার অর্ধেক জয় করে ফেললি, বাকিটা ধৈর্য আর সাধনা।
আজ সোম মঙ্গলবার, সামনে শনিবারই মরা মানুষের চুল আর কাফনের কাপড়ের টুকরা পাই যাবেন। কোন হুজুরের কাছে লাশ দাফনের নিয়ম কানুন জানে নিবানে?
আমি সব নিয়ম জানি, তোকে যথাসময় বলে দিব। কিন্তু তার আগে খোঁজ রাখতে হবে নতুন লাশের, মানে শনি বা মঙ্গলবারে যে লাশের বয়স চার দিনের কম হবে তেমন লাশ লাগবে। আমি তোরে জানাব, তুই বরং এই সপ্তাহ বাড়ি থেকে ঘুরে আয়, কারণ এরপরে সব ঠিক থাকলে তিন মাসের মধ্যে আমার ঘর থেকে বেরোতে পারবি না, এমনকি সূর্যের চেহারাও দেখা নিষেধ হয়ে যাবে।
কিরে চোখ মুখ এমন ফুইলে আছে কেরে? কথা তো কইছিস ফেস ফেস করে, ঠান্ডা লাগে গদগদ করতিছে বুক। শিগগির আয়, রসুন তেল ঢেলে দেই।
ছাড়ো তোমা, ঠান্ডার মেসির বড়ি খেলি ঠান্ডা সারি যাবি।
তা না হয় গেলু, পরীক্ষা দিয়ে যে এত বড় লাট সাহেবের বিটে হয়ে গেছু। কেরে টই টই করে না ঘুরে বাপের সাথে খ্যাত খামারে কাম করা যায় না, আর কত বেড়ানির দিন কাটাবো?
আমি এক সপ্তাহ জন্য আসিছি, তিন মাসের জন্য যাইতে হবি। তোমাকে না বললাম আমি মন্ত্র সাধন শিখতেছি? একবার মন্ত্র পালি বাবাক আর কোন কাজ কাম করতে হবি না, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলি বসে থাকবে আর একলাই সব হয়ে যাবে।
থ কি করছিস বেটা, জগতে দাদু মন্ত্রে কিছু হয় না। তা যদি হইতো তাহলে পরে তক যে কলম পড়ে এনে দিলেম, তা দিয়েই তো পরীক্ষায় পাশ দিতে পারতি। যা হয় সবে পরিশ্রম আর কষ্ট করে, বসে বসে মন্ত্র পড়ে ফু দিয়ে যা পাওয়া যায় তাতে না আছে আনন্দ না আছে শান্তি তৃপ্তি।
আমি মন্ত্র পড়ে ফু দিয়েই সব করা শিখে ফেলাবো, সে ব্যবস্থা করে ফেলেছি।
ওইসব বাজে চিন্তা ফালাতো, বড় কলেজে পড়বি চাকরি করবি সাহেব হবি কেমনে সিরা চিন্তা কর। হ্যাঁ রে, অঙ্কে পাশ করতে পারবি তো? আমি ভগবানের কাছে মানত রাখছি, তোর রেজাল্ট দিলেই পুজো দিব।
পড়ালেখা আর করবো না মা, পড়ালেখা খুব ঝামেলার বিষয়, একসাথে অঙ্ক বাংলা ইংরেজি বিজ্ঞান মাথা খুলে না।
তোর বাপের কানে গেলে ত্যাজ্য পুত্র মনে আছে তো?
আমাকে ত্যাজ্য পুত্র করা লাগবি না, আমি নিজে নিজে ত্যাজ্য পুত্র করে দিলাম তোমাদের সংসার থেকে। এখন বুঝবে না, আগে মন্ত্র পাই তখন দেখবা দেশ গ্রামের কেমন নাম ডাক ছড়াইতেছে।
খালি বাপের মতো বেশি বুঝার স্বভাব, আইসা সব বুঝতে পারতেছি। যা দিনই খান ফার্মেসি ঠান্ডা কাশের বড়ি নিয়ে আগে পায়েস দুটো গনে কি রে, নতুন জুতো ছোড়া গেল গনে,
বিলের পানি ভাইছে গেছে, হারাই গেছে মা। টাকা দাও, বড়ি কিনতে হবি, এক জোড়া জুতো লাগবি।
এই নে টাকা বাঁচলি, বাকি টাকা দিয়ে ঘোষের হোটেল থেকে রসগোল্লা খাইয়ে আসিস।
দুই সপ্তাহ কেটে গেছে, অথচ কালীপদ ঠাকুর কোনো খবর পাঠাচ্ছেন না। তার মানে কি এখনো সুবিধা মতো কাঁচা কবরের খোঁজ পাওয়া যায়নি? 17 দিনের মাথায় কালীপদ ঠাকুর লোক পাঠালেন আজই যেতে হবে, এই কাজে সফল হলে টানা 3 মাসের ধাক্কা। টুটুল মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রওনা হল, কিন্তু বাবাকে বলার সাহস কেন জানি পেল না, তাই বীরেনের হাত দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিয়ে দ্রুত গ্রাম থেকে সরে গেল। চিঠি হাতে পেয়ে যদি বাবা ওকে আটকে দেয় তাহলে সব কুল ভাসবে। বাবার হাতে চিঠি পড়ার আগেই গ্রামের বাইরে চলে যেতে হবে। এদিকে হাতে চিঠি পেয়ে নারায়ণ মণ্ডল রেগে বাঘ হয়ে বাড়ি ফিরল।
তুমি তো মেলা শিক্ষিত, নাও এটা একটু ভালো করে পড়ে শোনা দেখি।
কি এইটে?
অভিনয় করতেছ কিসের জন্যে জানো না কি? তোমার সাওয়ালের হাতে লেখা লিডার সিডি, ও কত বড় লেখক হয়ে গেছে যে বাপের দেড় পৃষ্ঠা চিঠি লিখে বাড়ি ছাড়িছে।
আরে টুটুর কথা ছাড়ো, এত বড় হয়েছে এখনো পরীক্ষার পর পরীক্ষায় বইছে, ধৈর্য ধরে পাশ দিতে যে পারে না সে বাড়ি ছাড়া থাকবি? একটা সপ্তাহ যাক, দেখবে ঘুরে ফিরে হাতের টাকা পয়সা গুণ ফুরাইলে বাড়িতে আসবি।
তোমার সাপোর্টাই তো ছোড়াটার মাথা বিগড়াইছে, খালি বাপের শাসনে কাম হয় না, মায়ের শক্ত শাসন করতে হয়।
আমি তাহলে শাসন করি না কিটা কইছে?
হ্যাঁ এমন শাসনই করো যখনই টাকা চাই কইলদার ভিতরে রাখা জমা করা টাকা হাতে দাও। আমার কাছে তো টাকা পয়সার গান গাইতে পারে না, তুমি আমার সাওলদারে বাড়ি ছাড়া করিছো, কি বিদ্যান ভাষণ শিখেছে বাবা। আমি মন্ত্র সাধন শিখে নিজেকে শিক্ষিত করতে যাচ্ছি, আপনার অন্তরের অন্তঃস্থল হইতে পাওয়া আশীর্বাদ আমারে সাধন বিদ্যায় মাথার মুকুট হয়ে থাকবি। বাবা বাবা বাবা
কলাম তো, অত ধৈর্য তোমার সাওয়ালের নাই, চলে আসবি, উতলা হস্ত কিসের জন্য?
ও আসলি পরে ওর জন্য আমি ফুলের মালা নিয়ে উঠানের পরে দাঁড়িয়ে থাকবো ভাবছো? লাঠি পিটা করব, এই বাড়ি তোর আর জায়গা নাই, অকামি কাগজ কলমে ত্যাজ্য করব।
আইছে কইরো,
আমাকে নরম ভাবিছো না? বেশি ভালোবাসায় কাম হবি না, যে রোগের যে অসুখ, ডায়রিয়া রুগীরে তো আর কুইনাইন খাওয়ালি হবি না। আমার সাফ কথা, তোমার সাওয়ালারে এ বাড়িতে ঢুকতে পারবি না।
আইসা ঢুকবি না নে,
যদি তুমি অকনিয়া কোনো ধরনের সিনেমা করছো আমি বাড়ির থেকে বেরিয়ে যাব, জীবনে আর খুঁজে পাবে না কলাম, এক সাওয়াল জ্বালায় হাড্ডি মাংস শেষ করে দিল, বাধাই মা জানি কুনালকা। এ গেছে উনি মন্ত্র সাধন শিখতি, জাদুটোনা শিখে তাই করি ভাত খাবি, অত সুজা দুনিয়াদারি।
আইসে টুটুর বাবা, জাদু করে কি টাকা ছাপান যায়?
কি হ্যাঁ যায় তো, তোমার সাওয়াল জাদু মন্ত্র শিখে তোমার জন্য একটা টাকা ছাপানির মেশিন নিয়ে আসবি, সেই আশায় আসমানের তারা গুনতে থাও, আবার গলা ফুলায় কয় সে মেট্রিক পাস দিছে। কোন মাস্টার তোমাকে নম্বর দিয়ে পাস করাইছে কিডা জানে, মাথাত খালি গোবর ভরা আর কিচ্ছু নাই।
ভালো হইছে আমার মাথাত গোবরই আছে, তোমার সমস্যা কি তাতে?
আমি কবরস্থানে ঢুকবো না, ওই যে পূব দিকে কোনায় আর একটা দক্ষিণ দিকের দেওয়াল লাগোয়া, ওই দুইটা কবরই নতুন, উপরে দেওয়া খেজুর পাতাও তাজা, দেখলেই বুঝতে পারবি। যা মনে আছে তো মহিলার লাশের মাথার এক হাত চুল কেটে আনবি আর পুরুষ লাশের পায়ের দিক থেকে কাফনের টুকরা কাপড়। যা আমি চলে যাচ্ছি।
এর আগে কোনোদিনও কবর ঘুরি নাই, যদি কোনো সমস্যার মুখে পড়ি তাহলে কি করতে হবে এটা শুধু কয়া যান ঠাকুর।
ভয় মানুষের মনের ভিতরে থাকে, সেই ভয় জায়গা মতো ডালপালা সরাইয়ে মানুষের চোখের সামনে নানান ঘটনা তৈরি করতে পারে। যারা ভীতু তারা ঘটনাগুলো বিশ্বাস করে, আর যারা সাহসী তারা মাথা ঠান্ডা করে যুক্তিতর্ক দিয়ে ঘটনাগুলো দেখে, ঘটনার মধ্য দিয়ে যায় কিন্তু ভয় পায় না। ওই সকল সাহসী মানুষরাই তন্ত্রমন্ত্র সাধন বিদ্যা আয়ত্ত করতে পারে।
ভয় আমি পাবো না, কিন্তু বিপদের কথা করছিলাম ঠাকুর, যদি কেউ দেখে ফেলে।
কেউ দেখবে না, তবে হ্যাঁ আরেকটা কথা, যত ঘটনাই ঘটুক ভোর হওয়ার আগে কবরস্থান থেকে বার হবি না। ভূত প্রেত প্রেতাত্মা শয়তান তোকে যতই শাসাক, যতক্ষণ তুই কবরস্থানে থাকবি কেউ তোর ক্ষতিও করতে পারবে না। ভোরবেলায় আমার কাছে চলে আসিস।
ঠাকুর, লাশ দুটো মাটি চাপা দেওয়ার সময় যদি কোনো ভুল ভ্রান্তি হয়?
কেন, সব নিয়ম তো দেখাইছি, বুঝাইছি, অনেক উপদেশও দিলাম, আর না, এবার নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগা। আর একটা কথা মনে রাখবি, প্রতিকূল পরিস্থিতি মানুষের মাথায় নতুন নতুন বুদ্ধির দরজা খুলে দেয়। যা।
কিসের
বিপদ? এত রাইতে মিয়া ছেলে একলা একলা যাও গুনে, রাইতে বিরাইতে বিপদ যে উৎপেতে বসে থাকি জানো না?
তুমি কবর করতেছ কেন?
সেটা তোমার জানা লাগতি না, আমার কাজ আছে।
তুমি তো দেখতেছি ভালোই কবর খুঁড়তে পারো, আর একটা নতুন কবর বানাইয়া দাও না।
এই মহিলা কি আবল তাবল কথা কইছো, যাও। মতলব কি তোমার?
ভাই, আমার সাথে আমার স্বামীর লাশ আছে, ওই যে ওই জঙ্গলের সামনে, তুমি একটু আসবা, খুব বিপদে পড়ছি। এত রাইতে লাশ নিয়া আমি কতক্ষণ জঙ্গলের মধ্যে একলা একলা বইসা থাকবো কও তো? আসো না ভাই, লাশটা একটু ধরবা, গুরুস্থানে আয়না রাখি, গুরুস্থানে রাখলে আর ডর নাই, বাইরে রাখলে ডর, লাশটা খায়া নিব।
তোমার স্বামীর লাশ মানে মরা মাংসের লাশ নিয়ে এত রাইতে তুমি বাইরে এসেছো কিসের জন্য?
আমার স্বামী ঘন্টা দুই আগে মরে গেছে, আমি লাশ ধুয়ে পলাইছিলাম, কিন্তু খুব মায়া লাগতেছে তাই আবার ফিরত আসছি। তো আসো না ভাই, লাশটার একটা ব্যবস্থা করি।
না না, ঠাকুর বলেছে যাই ঘটে যাক না কেন, কবরস্থানের বাইরে যাওয়া যাবে না।
ভাই, আমি যদি তোমার আপন মায়ের পেটের বোন হইতাম, আমার এমন বিপদে তুমি না এসে থাকতা? ভাই, কিছু করা লাগবো না, শুধু খালি লাশটা গুরুস্থানের ভিতরে আয়না রাখবো, আর কিছু না, একটাবার বাইরে আসো।
নাকি কান্দন বন্ধ করে বসে থাকো, তোমার সাথে কথা করি, ভোর হওয়ার আগে আমার কাজ হবি না, ভোর হোক আমি তোমার স্বামীর লাশের ব্যবস্থা করে দিব, না এখন আমার কাজ করতে দাও।
একবার যদি বাইরে আসতে তোর কান আমি মটকে দিতাম, আসছি না। তুই কি ভাবছিস সারা শান্তি নেই এখানে থাকবি, পরে আমি বাইরে বের করব।
তাড়াতাড়ি এইটি কি কবর থেকে এমন পানি বের হচ্ছে কেন? রাম 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 রাম, কি অবস্থা হয়েছে লাশটার? ডর করতেছে আমার, খুব ডর করতেছে ভগবান, সরে থেকে কত মরা পোড়া লাশ এইসব দেখছি, কিন্তু তাজা লাশ তিন দিন মাটি চাপা দেওয়া থাকলে মানুষের শরীরের কি অবস্থা হয়, এর আগে কোনোদিন নিজের চোখে দেখি নাই। এই মহিলার লাশটা পানির মধ্যে গিয়ে কি মাথার চুল তো একলাই একলাই উঠে আসতেছে হাতে, কি করব? কত চুল আসিল ওর মাথায়? চুল সব হাতে ভাইসে গেছে তো, রাম 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 রাম, মরা মানুষের চুল হাতে, ভগবান! তাড়াতাড়ি কর টুটুল, আর একটা কবর করতে হবি। এইবার দক্ষিণের কবর।
টুটুল, ওই খবর করিস না, ওইটা আমার খবর, ডরাবি, খুব ডরাবি তুই। কবরস্থান থেকে বাইর হ, কোথাও চালাইস না, মরবি, তুই মরবি।
কিরা, আমার পা উঠানছে, স্যার স্যার করছি, আমি কিন্তু মন্ত্র জানি, একেবারে শেষ হয়ে যাবি। কি আমার পাওয়া তো কবরের মাটিতে আটকে রয়েছে, চলতে পারছি না যে, কি হবি? এবার আমি সত্যি সত্যি মরব, আর শেষ সত্যি হবি না রে ভগবান। এর চাইও তো, এর চাইও তো লেখা পড়া অনেক সহজ আছি।
দ্বিতীয় পরীক্ষায় টুটুল উতরে গেল। কালীপদ ঠাকুর মনে মনে খুব খুশি হয়েছে, এতদিনে সত্যিকারের একজন সাহসী পুরুষ তিনি পেলেন, যার কাছে তার সকল মন্ত্রসাধন বিদ্যা দিয়ে দেয়া যাবে। ওই ছেলের মন্ত্র শেখার যে কি দুর্নিবার ইচ্ছে তা প্রশংসারই দাবিদার। প্রথম যৌবনে কালীপদ ঠাকুরও এমনই একরোখা জেদি সাহসী ছিলেন, তাই সাধন মন্ত্রে তার এত দখল। ছেলেটার সাহস আছে এটা ঠিক, তবে এবার পরীক্ষা নিতে হবে লোভ সংবরণ করার ক্ষমতা কতটুকু।
টুটুল মন্ডল, এই অবেলায় শুয়ে আছিস যে?
না ঠাকুর মশাই, শীত নামিছে তাই শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে খুব, গলা কেন বসে গেছে তাই।
নিজের মন আর শরীরকে বসে আনতে না পারলে জগৎ সংসার বসে আনা খুব মুশকিল। মানুষের জীবনের সময়কাল অত্যন্ত সীমিত, এই সীমিত সময়ের মধ্যে যদি নিজের ইচ্ছাশক্তির মূল্য দিতে না পারো, তবে অপূর্ণ আশা নিয়ে জীবন সংসার ত্যাগ করতে হবে।
ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল এই সময়টাতে ধ্যান করতে বসা।
যাই হোক, সাহসেই সব হয় না, পরিশ্রমও চাই। মূল কথায় আসি, ফাঁসের দড়ি আর কাফনের কাপড়ের টুকরার সাথে ওই মরা মানুষের চুল, এই জিনিসগুলোর সাথে আরেকটা জিনিস যোগ করলেই তোকে আমি একটা মন্ত্র দেব। ওই মন্ত্র দিয়া তুই দুনিয়ার সুখ শান্তি ভোগের জন্য যা চাস তাই হাতের মুঠায় পাবি। তাহলে বাকি একখান জিনিস নিয়ে আয়, তুই যে পারবি আমি জানি।
তা ওই জিনিসটা কি ঠাকুর মশাই?
শ্মশানের ভাঙ্গা কলসি নিছে যে তামার পয়সা থাকে সেটা। পয়সা হাতে নিয়ে পিছনে ফিরতে পারবি না, সোজা হেঁটে আসবি।
আপনি কোনো চিন্তাই করবেন না নে, আমি গেদাকাল থেকে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়েছি, কলসি নিছে তামার পয়সা আনা তো ওয়ান টুর ব্যাপার।
বললাম তো, খালি সাহস থাকলেই সবকিছু করা সম্ভব হয় না। সব সময় সাহসের সাথে লাগে সঠিক সিদ্ধান্ত। মনে কর তুই খুব সাহসী, তাই বলে বিনা অস্ত্রতে ক্ষুধার্ত বাঘের সামনে সাহস নিয়ে যাওয়াটা কি তোর উচিত হবে? নাকি নিজেকে আগে প্রস্তুত করে বাঘের সাথে মোকাবেলা করার শক্তি সঞ্চয় করে তারপর যদি সিদ্ধান্ত নেস তবেই জিততে পারবি, কোনটা?
আপনি জ্ঞানী মানুষ, আপনার মতো অত জ্ঞান কি আর আমার হবে?
জ্ঞান, ধৈর্য, বিবেচনা বুদ্ধি, সাহস আর সৎ মনোভাব সবই মানুষের জন্যই প্রযোজ্য বৎস। চাই শুধু ইচ্ছা শক্তি, যা তোর মধ্যে বিরাজ করে সর্বদা। আমি জানি তুই পারবি, কিন্তু ওই যে বললাম পেছন ফিরতে পারবি না। নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা তোর কতখানি সেটাই দেখার বিষয় ওই তামার পয়সার সাথে সাথে।
আমাকে সব পরীক্ষায় পাশ করতেই হবে।
আমিও তাই চাই।
কুয়াশা
কালীপদ ঠাকুরের কাছ থেকে টুটুল অনেক কিছুই জেনেছে, অনেক কিছু শিখেছে। আমরা যেখানে শেষ করলাম সেখানে আমরা দেখছিলাম যে কালীপদ ঠাকুরের সঙ্গে টুটুলের কিছু কথাবার্তা চলছিল, কিছু কনভারসেশন দিয়েই শেষ হয়েছে দ্বিতীয় পর্ব। আমরা চলে যাব এখন শেষ পর্বে, দেখি সেখানে কি অপেক্ষা করছে টুটুল মন্ডলের জন্য এবং আমাদের সবার জন্য। রহস্য উদ্ঘাটিত হয় কিভাবে হয় সেটা দেখব, নাকি টুটুল মন্ডলের কি পরিণতি হয় সেটা দেখব। আসুন তাহলে শেষ পর্ব শুনি। আপনি শুনছেন কুয়াশা এফএম রেডিও 89.2 এফএম এবং সঙ্গে আছে আর্য স্বামী।
আরে কপাল, আগে যদি জানতে পারতেন শ্মশানের ভাঙ্গা কলসির নিচে পয়লা থাকা তামার পয়সার এত দাম, তাহলে পরে তো এতদিনে কত পয়সা জমাতে পারতেন। কবরস্থানে সেদিন রাইতে আমার মেলা ডর করছিল, কিন্তু শ্মশানে একটু ডর করে না। শ্মশান ঘাট মরা পোড়া এইগুলো আমার কাছে টাইল বাত। এইতো পাইছি পাইছি খুশি, আমার পয়সাটা গেল কানে, জোয়ারের সময় পানি চলে গেল নাকি। হায় হায় এইবার না না, এই এই তো পাইছি, আহারে পাইয়া গেছি পয়সা।
টুটু বাবা মার কোনে যাচ্ছু, খাড়া এদিকে আয়, এই যে আমি তোর পিছনে।
ভাই রাজা, মা এনে কি করতেছে? হায় ভগবান,
ও টুটু হনন করে যাচ্ছিস কোনে বাপ, আমাকে নিবি নে, আমি তোর মা।
ও মা ও মা, কোনে তুই?
আমি তোর পিছনে বাপ।
মা এখানে কেন আসবি? না না, পিছনে তাকান যাবি না। তুমি এত রাইতে শ্মশান ঘাটে একলা এসেছ, বাবা কোনে?
তোর বাবার এখন তো কোন অবস্থা, মানুষটা আর বাঁচবি না রে টুটু, তোকে আজ করেছে তাই কি, তোর বাপ তো বাড়ির জল, তো খুঁজি খুঁজি আমি এখানে আইসেছি, একবার পিছনে চাই মা দেখবি না? আয় বাপ আমার কাছে আয়।
তুমি একলা যখন এত রাইতে আসতে পারিস, তারপরে বাড়িতে ফিরত যাও, আমি সকালে আসবানি। এখন আমাকে এই তামার পয়সা কালীপদ ঠাকুরের কাছে নিয়ে দিতে হবে।
তামার পয়সা নিয়ে তুই শ্মশান থেকে এক পাও নড়তে পারবি না, এইখানে তুই শেষ। এখানে চাইলি না তুই,
সকল বাধা অতিক্রম করে এবং সমস্ত আবেগ নিয়ন্ত্রণ করে টুটুল শ্মশানের তামার পয়সাও কালীপদ ঠাকুরের হাতে এনে দিল। ধৈর্যের সঙ্গে নানান নিয়মকানুন আর তিন তিনটা পরীক্ষায় পাশ করার পর কালীপদ ঠাকুর তার সাধন মন্ত্রের অনেক অজানায় এবং সারা জীবন নিজেই যেসব বিদ্যা প্রয়োগ করেননি সে সবও টুটুলকে শেখালেন। তন্ত্রমন্ত্রের জাদুবিদ্যা নারী নক্ষত্র সবই যেন চুম্বকের মতো টেনে নিল টুটুল। যেসব বিদ্যা কালীপদ ঠাকুর টুটুলকে শেখালেন তার প্রত্যেকটার জন্য শুধু একটাই সাবধান দেয়া হল, আর তা হচ্ছে কোনো অবস্থায় কোনো বিদ্যার জোরেই মানুষের ক্ষতি করা যাবে না, লোভ বা অহংকার করা যাবে না। নিজের গ্রামে ফিরে এসে টুটুলের নামটা ভালোই ছড়িয়ে পড়েছে, অনেকের অনেক উপকার সে বিনে পয়সায় এবং নির্দ্বিধায় করে দিয়েছে। কিন্তু হঠাৎ একদিন
দেখ তোকে উপকারটা করতেই হবি, নালি পরে আমার মাথা কাটা যাবি নি লজ্জায়।
কিন্তু কাজটা তো অন্যায় করা হবি।
কিসির অন্যায়? আমার জন্য করব, তালি পরে আমার উপকার হবে না? তুই এরকম করছিস কিসের জন্য রে? আমি তোর প্রাণের দোস্ত আর তুই মনে কর ভুলা গেছু, আজ যে তোর এত নাম ডাক এত বাহাদুরি সবটাতে আমার সমান অধিকার। ক্যারে কালীপদ ঠাকুর তোর উস্তাদ, তার কাছে তোরে কিডা নিয়ে গেছিল, সব ভুলা গেল।
বলবো কে, কিন্তু তুই ক, চরের জমি নিয়ে কত যে বিবাদ হয়েছে তাতে অধিকার কাগরে? ওই গরিব মানুষগুলানের তাই নেই, আমি চেয়ারম্যানের পক্ষ লিয়ে কাম করলে মানুষগুলোর ঠকানি হবি না।
আমি অত কিছু বুঝি না, এই কামটা তুই আমারে কইরেই দিবি কইরেই দিবি। আর একটু অন্য কারণ আছে, পরে ঠান্ডা মাথায় কবনে বন্ধুজনই পারবি নে।
বাড়তি দে, কালীপদ ঠাকুরের কাছে একবার যাতি হবি, গুরুর কাছ থেকে একটা অনুমতি লাগবে।
কিসের গুরু রে বেটা? এখন তুই উস্তাদ, তুই গুরু, সব শিখে ফেলাস, আবার তার কাছে ধন্যবাদ দেওয়ার কি প্রয়োজন?
কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে না রে বেকুব, নিয়মের গন্ডগোল বাদলি মন্ত্র সাধন নরে হয়ে যাবি।
আমার বেকুব কসু না, ফরাসি বরাসছো তুমি টুটু, এত বড় আশা করে আসলেম বন্ধুর কাছে, আর বন্ধু হয়ে তুমি রাস্তা মাপার কথা ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছ, তাই নে? বাহ, খুব প্রতিদান দিলে রে টুটু, মনে থাকবি আমার।
তুই রাই গে যাচ্ছিস কে রে? বলেছি তো অনুমতি নিয়ে একটা কিছু ব্যবস্থা করবা নেনি।
তোর মতো বেইমানের আমার জন্য কোনো ব্যবস্থা করা লাগবি নে।
এই বীরেন, যাস রে, শুনে যা, কথা শোন। কে রে?
তোর মতো বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই রে, ভালো খেল দেখালু, আমিও দেখলেন।
কোনো কোনো সময়ের দাবিতে মানুষের নিয়ন্ত্রিত আবেগ মনে হয় খুবই অবান্তর, আর তাই এ যাত্রায় টুটুল মণ্ডল বীরেনের কাছে ছোটবেলার বন্ধুর কাছে খানিকটা নিরুপায়। এদিকে আকাশ ভেঙে বৃষ্টি এলো, বোধহয় ছাতার রং কোনো গুরুত্ব রাখে না বীরেনের জন্য। শেষ পর্যন্ত টুটুল মণ্ডল চরদখলের মারামারিতে অংশ নিল, পাশে দাঁড়ালো ক্ষমতাধর সেই কুমিরেরই। গ্রামবাসী একসঙ্গে এলো, আর অপোজিটে টুটুল মণ্ডল পাঁচ সাতজন লাঠিয়াল নিয়ে দাঁড়িয়ে গেল। অথচ মন্ত্র বলে পাঁচ সাতজন নাকি হাজার হাজার মানুষ হয়ে গেছিল সেদিন, গরিবের হক নষ্ট করে অন্যায়ভাবে মন্ত্র বলে জাদুর ভেলকি দেখিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে চেয়ারম্যানকে জিতিয়ে দিল টুটুল মণ্ডল, আর তার বিনিময়ে পেল কাড়ি কাড়ি টাকার নোট। নিজের মন্ত্র সাধনার ক্ষমতায় এক ঝটকায় রাতারাতি অতগুলো টাকার নোট টুটুলের সমস্ত নীতিকথা সাবধান বাণীর উপর জেঁকে বসে গেল যেন। তৈরি হল নতুন টুটুল মণ্ডল, যে কিনা টাকার বিনিময়ে সব বিদ্যা বিক্রি করতে লাগল। দিন দিন ক্ষমতা আর টাকার লোভ টুটুল মণ্ডলকে আপাদমস্তক এক অহংকারী তান্ত্রিকের রূপে পাল্টে দিল। সত্যি সত্যি এখন টুটুল টাকা ছাপানোর মেশিনই পেয়ে গেছে, চাইলেই মেশিন মন্ত্র বলে টাকার বন্যায় বইয়ে দিচ্ছে যখন তখন। কিন্তু সত্যি কি ঈশ্বর সমস্ত ক্ষমতা মানুষের হাতে এত অবলীলায় ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দূরে বসে খেলা দেখেন, নাকি তার খেলার উল্টো আমরাই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত জান প্রাণ দিয়ে খেলা করি, কোনটা? মন্ত্রসাধন বিদ্যার অহংকার যাকে এত ক্ষমতা দিয়ে রেখেছে, সে তবে কার ক্ষমতার দিকে চেয়ে আছে?
আমি মরে যাচ্ছি রে বাপ, তোর মন্ত্রবিদ্যার কি কোনো জোর নাই যে আমাক বাঁচাতে পারে?
সব চেষ্টাই তো করলাম, কিন্তু কোনো মন্ত্রই তো কাম হচ্ছে না, ডাক্তার বদ্ধিও কিছু করতে পারল না, তোমার শরীরে কঠিন রোগ বাসা বাঁধিছে।
অত কথা আমি বুঝি না টুটু, তুই কালীপদ ঠাকুরের কাছে যা, তিনি তোর সাথে বড় মন্ত্র জানে, পারলে সেই পারবি তোর বাপেক ভালো করতে। যা বাপ, আইজি যা।
গিরামে কথা ছড়িছে, তুই বলে কালীপদ ঠাকুরের কাছ থেকে শিখা মন্ত্র উল্টো করে কাক দিয়েছু, সেই জন্যই তোর মন্ত্র বলে কাম হচ্ছে না।
কি ডাজে তোমাগের বাড়িতে এসে আমাক নিয়ে খবর দিয়ে যায় বুঝিনে?
গিরামের মানুষে জিরেই কই, অত বড় মন্ত্র সাধক হয়ে বাপের অসুখ সারাইতে পারছু না, এটা তো সত্য। কালীপদ ঠাকুরের কাছে যা, তিনি অনেক মন্ত্র জানে।
মা, কালীপদ ঠাকুরের চাইয়ে আমি তন্ত্র মন্ত্র কিছু কম জানি না নে, খালি বেশি কথা।
আমাক ভালো করে দে বাপ।
তুই যাতি না পারলে আমাক ক, আমি যাব।
মন্ত্র সাধন বিদ্যায় তুই অনেকখানি পরিণত হয়েছিস, কিন্তু মানুষ হিসাবে তুই এখনো অপরিণত, সে খবর আমি পেয়েছি।
ঠাকুর আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু একটা বিদ্যা শিখাননি, সেটা হয়েছে মৃত্যু আটকানোর বিদ্যা।
জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, ওই বিদ্যা শিখার ক্ষমতা তিনি কাউরে দেন না।
না না, আপনি 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 শিখার যাইতেছেন না, আমি জানি আপনি বীরেনের মামুক মরার হাত থেকে, জুমের হাত থেকে জীবন দিয়েছিলেন, ওই বিদ্যাটা আমাকে দেন।
মন্ত্র সাধন বিদ্যায় মৃত্যু থামানোর কিছু নাই, যদি থাকত তাহলে মানুষ আর ঈশ্বরের ক্ষমতায় যুদ্ধ বেঁধে যেত, মানুষ চিরকাল বেঁচে থাকার জন্য ঈশ্বরকে অস্বীকার করত।
এসব ভারী ভারী তত্ত্ব কথার জ্ঞানের বাণী আমি শুনতে রাজি না। তালিপরে যে একখান বিদ্যা আপনার কাছে আছে সেটা আমাকে দেন।
তোর মতো অসৎ আর লোভী মানুষরে আমি আমার সেই অন্তিম বিদ্যা কোনোদিনই দেব না।
এইসব কি করছেন? আপনার বাইস পেন কয়দিন? মরার আগে আমাকে বিদ্যাটা দিয়ে গেলে ভালো হতো না? মানুষের উপকার হইত।
মানুষের উপকার?
আচ্ছা, উপকার না হোক, আমার নাম ডাক আরো বাইরে যেত। আমার নাম ডাক বাইরে যাওয়া মানেই তো মনে করেন যে আপনার প্যাডের বিদ্যাটা বাইসে রইল।
তোর নাম ডাক তো অনেক বাড়ছে, লোকে এখন আমার কাছে আর কষ্ট করে আসতে চায় না, সবাই তোর কাছেই যায়।
আপনার কি তাতে কষ্ট হয় নাকি ঠাকুর? হিংসা হয়, এই জন্য মন্ত্রটা দিচ্ছেন না, তাই না? কিন্তু আপনি কি জানেন, আমি চাইলে আপনার কাছ থেকে এই মন্ত্র জোর করে আদায় করার একটা ক্ষমতা আমার হয়েছে।
যে শিষ্য তার গুরুকে সম্মান করে না, গুরুর সামনে যার মাথা অহংকার উঁচু হয়ে থাকে, টাকার লোভে যে মানুষের ক্ষতি করে, টাকার পাহাড় গড়ে, সে কখনো অন্তিম মন্ত্র সাধনা বিদ্যা পাওয়ার যোগ্যতা রাখে না।
আপনি এত যোগ্যতা রাখার পরেও জীবনে কিছুই করতে পারেননি, সেজন্যই আমাকে ভয়ে মন্ত্র দিতে রাজি হচ্ছেন না, তাই না? তবে জানেন তো, আমি সাহসের পরীক্ষায় যেমন পাশ করেছি তেমন এই মন্ত্র বাইর করার পারব।
যার ভেতরে লোভ আর অহংকার বাসা বাঁধে সে কোনো কাজেই সফল হয় না। প্রমাণ চাস? তবে যা, শেষ পরীক্ষায় পাশ করে দেখা।
হ্যাঁ, কি করতে হবে?
কলাগাছের খাটনিতে চড়ে উল্টো হয়ে সারা রাত শ্মশানের শেষ হওয়া গরম চিতায় শুয়ে থাকতে হবে। যত যাই হোক, খাট থেকে পা নিচে দেওয়া যাবে না, মানে পা মাটিতে লাগবে না। কলাগাছের খাটনি আমি মন্ত্র দিয়ে বাইধে দিব, যা।
যদি পরীক্ষায় পাশ করি তাহলে শেষ বিদ্যাটা আমাকে দিতে হবে, আর মানতে হবে টুটুল মণ্ডল আপনার চাইতে বড় মন্ত্র সাধক।
আর যদি পাশ না করিস তাহলে তোর এতদিনের পাওয়ার সমস্ত বিদ্যার আর কোনো কাজ হবে না। এমনিতেই তো তোর সাধন মন্ত্রে ঘুম ধরেছে।
আমার বিদ্যায় কাজ হবে কি হবি না সেটা না ভাবে এইটা ভাবেন, কথা দিলেন কিন্তু ঠাকুর মশাই, শেষ বিদ্যাটা আমাকে দিবেন।
তোরা খাটনি নামায় চলে যা। ওই যে ওই গরম সীতার উপর কলা গাছের ঘাটনিটা রাখ, আর যা, এই ঘর আমার একলার কাজ।
টুটু, টুটু রে, তোর বাপ মরে গেছে, বাড়ি চল, ওই সব মন্ত্র সাধন রাখ, খাটনি করতেছিস সে তো চলে গেছে শিগগির, দেহ সৎকার করতে হবি তো, অসুস্থ মানুষটা খুব কষ্ট পাইয়ে মরিছে, রাতে বাড়িতে রাখা যাবি না, তাতেই সৎকার করতে হবি।
আমি জানি যে তুমি কত কষ্ট, সে আমার মা না, যত যাই খাও আমি এই কলা গাছের খাটনি নিচে পাও দিব না।
কি করছিস পাগলের মতো, তোর বাপের মরা নিয়ে আমি মিছে কথা কবু? আয় ভগবান, আমাকে তুমি কেমন সাওয়াল দিলে, মরা বাপের কথা শুনেও শ্মশানের কলা গাছে শুয়ে আছে। হুট আয় আয় কইলেম বাড়িতে আয়,
আমারে হাত দিবি নে, হাত কাটে ফেলাবো, টানতেছিস কিসের জন্য শয়তান? আমি মরলেও ঘাট থেকে নামতে পারবি না।
আগুন জ্বালাইয়া দিলাম,
আগুন জ্বালা দে,
তো পুড়ে মরতে চাস, বাঁচতে চাইলে দিলাম আগুন
জ্বালাই দে না।
গরম তেল ডাইল দিব কই যায় কলা গাছের খাটনির সাথে মিশে যাবি।
রাগ হইলেন, আমি পেতাতে বস করার মন তো জানি, জানে বাঁচবি নে, জানে বাঁচবি নে, বোতলের মধ্যে আটকে রাখবো।
রাম 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 রাম।
প্রচণ্ড সাহসী মানুষের মধ্যেও যখন লোভ আর দম্ভ অতিমাত্রায় কাজ করে, তখন দম্ভ বা লোভ হয়তো সাহসের পায়ে অদৃশ্য বেড়ি বেঁধে দেয়। টুটুল মণ্ডলেরও তাই হল। রাত প্রায় শেষই হয়ে গেছিল, কিন্তু বেচারা টকবক করে ফোটা গরম তেল ঢালার ভয়ে সে রাতে শ্মশানের কলাগাছের খাটিয়ায় আর শুয়ে থাকতে পারেনি। হঠাৎ করে প্রচণ্ড ভয়ে খাটিয়ার নিচে পা দিয়ে দিল। সে ভুলিয়ে গেছিল যত যাই ঘটুক শ্মশানে, যদি খাটের নিচে পা রাখে তবে তার সমস্ত মন্ত্র সাধন নষ্ট হয়ে যাবে। এমনভাবেই ওই খাট মন্ত্র বলে কালীপদ ঠাকুর বেঁধে দিয়েছিলেন, আর তাই হল। কিন্তু সময় ঘরের বালু ওলট পালট হয়েছে অনেকবার, তবুও আজও
চিতা এখনো মেলা গরম, চিতার আগুন নিবে নাই তো।
এই বিটা কি ডাগো মামা, মাথা খারাপ নাকি?
আর কইস নে, ও আমার গ্রামেরই সওয়াল। কালীপদ ঠাকুর নামের বিরাট বড় মন্ত্র সাধক ছিল, তিনার শিষ্যে। কি এক ভুল বুঝাবুঝি, আর কালীপদ ঠাকুরের সাথে বেয়াদবি করছিল। বাঘে সিংহে লড়াই, কালীপদ ঠাকুর কঠিন পরীক্ষা দিল শিষ্যের, পাশ করতে পারে নাই।
তা শ্মশানে ওই রকম কলা গাছের খাটনি বানাইয়ে শুয়ে পড়ল যে মামা?
ওইটাই তো শেষ পরীক্ষা ছিল। খাটনির নিচে পাও রাখলি সব বিদ্যা নষ্ট হয়ে যাবি, এমন শর্তই আছিল। অত সাহসী আর অত গুণী সাধক হইয়াও ডরাইছিল, আর এত কষ্টে পাওয়া শিখাবিদ্যে সব নষ্ট হয়ে গেল। সেই জন্যই কেউ মরলে শ্মশানে সুইটে আসে, গরম চিতার উপর কলা গাছের খাটনিতে উপর হয়ে শুয়ে থাকে, আর রাত বাড়লেই উল্টা দিকে দৌড় দেয়। সে বিশ্বাস করে নষ্ট হওয়া সব মন্ত্র সাধন আবার ফিরত পাবে।
যাই কও মামা, উল্টা দিকে এমন করে কোনো মানুষরে আমি কোনোদিন দৌড়াইতে দেখি নাই, তাজ্জব ব্যাপার। কেমনে আসলো দেখলা? দেখলি মনে হয় সে খুব স্বাভাবিক ভাবে এই দৌড় দিতে পারে।
হ, ওই পিছনে দৌড় দেওয়াও কালীপদ ঠাকুরেরই বিদ্যা। কালীপদ ঠাকুর সামনে পেছনে সমান তালে দৌড়াইতে পারতেন। এই সওয়ালের সব যন্ত্র সাধন শেষ হইয়া গেছে, আছে খালি পেছন দিকে দৌড় দেওয়ার ওই বিদ্যাটাই। এ কইলাম সামনের দিকে কোনোদিনও দৌড়াই না, মানে পারে না ওই ঘটনার পরে।
এ ঠাকুরের শিষ্য, দই মিষ্টি খাইয়ে যা। এই এই,
ও এখন কলা গাছটাকে নামবি না, দই মিষ্টি কেন, ও সোনা চান্দি দিলিও নামবি না, ও হারায় যাওয়া সাধন মন্ত্রে সন্ধান করতেছে।
কত আজগবি ঘটনা এখনো দুনিয়ায় আছে, তা না হলে মানুষ কেমনে উল্টো দিকে এইভাবে করে দৌড় দেয়?
ওই তো রে, ওই উল্টা দৌড়ের বিদ্যে কালীপদ ঠাকুরের দান করিছে। তিনি যে কত বড় মন্ত্র সাধক ছিলেন সেটা বুঝবার জন্যে।
সত্যিই তাই, এত এত বছর কেটে গেল তবুও কালীপদ ঠাকুরের নাম আজও কেউ ভুলিনি। দম্ভ আর অহংকারের আদলে টুটুল মণ্ডলের যে নতুন মূর্তি গড়ে উঠেছিল তা সত্য আর সদ্ভাবনার দাপটে ভেঙে গুঁড়িয়ে গেছে। সত্যি প্রকৃতি বা ঈশ্বরের পৃথিবীতেই সব রহস্যময়তার কিছু না কিছু চিহ্ন রেখে দেয়। তা না হলে কালীপদ ঠাকুরের কাছ থেকে পাওয়া দানে উল্টো দিকে দৌড়ে বেড়াচ্ছে আজও শ্রী টুটুল মণ্ডল, অথচ তার এই উল্টো দৌড়ের কোনো মানে রাখে না কারো কাছে, এমনকি নামটাও মুছে গেছে ওই কালীপদ ঠাকুরের মন্ত্রবলের অহমিকার তলে। আর তাই আজও কাঁচিঘাটা গ্রামে মধ্যরাতে শ্মশানের উৎসবে উল্টো পথে দৌড়ায় টুটুল মণ্ডল, আর নাম ছড়ায় হাঁসমারি গ্রামের মন্ত্রসাধক কালীপদ ঠাকুরের। কাজে লোভ আর অহংকার সংবরণ করাই হোক, সকল মানুষের মূল সাধন মন্ত্র। এই মাত্র শেষ হয়ে গেল আজকে আমাদের পুয়াশার গল্প। আজকের গল্পের নাম ছিল সাধন মন্ত্রের নাম ডাক। লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, আর নাট্যাংশ পরিচালনা ছিল প্রিয়ন্তি এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিব এখন আজকের গল্পে যারা যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। নারায়ণ মন্ডলের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, আদুরি সাহার চরিত্রে প্রিয়ন্তি, টুটুল মন্ডলের চরিত্রে অভিনয় করেছেন রেহান, বীরেনের চরিত্রে নীরব, কালীপদ ঠাকুরের চরিত্রে কার্তিক, প্রেতাত্মার কণ্ঠ দিয়েছে প্রিয়ন্তি, প্রেতাত্মা পুরুষের কণ্ঠ দিয়েছে মঞ্জু, মাস্টার মশাইয়ের চরিত্রে ছিল রিফার, মাস্টার মশাইয়ের ভাগ্নের চরিত্রে ছিল শুদ্ধ, কবরস্থানের অপরিচিত মেয়ের কণ্ঠ দিয়েছে মেঘনা। এই ছিল আজকের কুয়াশার কলা কৌশলীদের নাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে, অর্থাৎ আমি আর জি শারমিন এবিসিতে প্রথম আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, কারণ বেশ কিছুক্ষণ আগে রাত 12টা বেজে গেছে, অপেক্ষা ছিলাম শেষে যাবার আগে বলবো হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকবেন, খুব চমৎকার কাটুক নতুন বছরটি, এবং আজকের দিনটিও শুরু হোক অনেক আনন্দে, এবং এবিসির সঙ্গেই থাকবেন। বিদায় সবাইকে, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.